exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করে। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবে। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে, আপনি শুনছেন ABC রেডিও 89.2 FM। বুধবার রাত ঠিক এই সময়টাতে আমরা হাজির হই আপনার জন্য একটা জীবনের গল্প নিয়ে, এবং আজকেও ঠিক তাই একজন অতিথি রয়েছেন আমাদের সাথে যার জীবনের গল্পটা আমরা এখানে শুনব। এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে এক একটা করে গল্প থাকে। এই কারণেই আমি মাঝে মাঝে একটা কথা বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, কারণ সেই গল্পগুলো যখন আমি শুনি, যখন আমি ফিল করি বা উপলব্ধি করার চেষ্টা করি, তখন দেখি যে আসলে এভাবে তো আমি কখনো ভাবতেও পারিনি, এভাবে তো আমার পক্ষে ভাবা সম্ভবও ছিল না, কিন্তু আসলে এটা হচ্ছে। ইয়াস, আপনার কল্পনার চেয়েও জীবন অনেক বেশি। এই গল্পগুলো অর্থাৎ আপনার জীবনের যে গল্পগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে এসে আপনি শেয়ার করুন। আপনাদের জন্য একটা ফোন নম্বর আছে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি নম্বরটি 09613892892। এই নম্বরটিতে ফোন করুন আপনি। ফোন করে আপনি একটা ছোট ডিরেকশন আছে আপনার জন্য, আপনি 5 মিনিটের মধ্যে আপনার কথাগুলো রেকর্ড করবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আরজি সেতু নামে আছে, আপনি সেখানে লাইক দিন, কানেক্টেড থাকুন আমার সাথে। আপনার যে কোনো কোয়েরি, যে কোনো প্রশ্নের উত্তর সেখানে দেওয়ার জন্য আমি প্রস্তুত। এবং আজকে যে অতিথি রয়েছেন আমাদের সাথে, যার গল্পটা শোনার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং নিঃসন্দেহে একটা অসাধারণ গল্প আপনি আজকে শুনবেন হ্যালো 8920 জীবনের গল্পে, কারণ এমন কিছু এই গল্পটার মধ্যে রয়েছে যেই কারণেই আপনাদের সামনে গল্পটা উপস্থাপন করছি। অতিথির কাছে আছি, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমার নাম সুমাইয়া।
সুমাইয়া, আচ্ছা, বয়স কেমন হবে এখন?
আমার বয়স 22 বছর।
22 বছর, আচ্ছা। আপনি ঢাকার বাইরে থেকে আসছেন আমি জানি।
জি।
গ্রামের বাড়িটা কোথায়?
আমার গ্রামের বাড়ি ভোলা।
ওখানে তো কাটিয়েছেন ছোটবেলায়, তাই না? আচ্ছা, তো একেবারে ছোটবেলা থেকে গল্পটা শুনি আপনার কাছ থেকে, যেখান থেকে বলতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে সেখান থেকে শুরু করুন।
মানে আমি যেটা বড় হয়ে শুনেছি, আমরা 7 বোন, 1টা ভাই। তখন আমি যখন হয়েছি তখন আমার মা দেখে এটাও মেয়ে, তখন আমার মা করছে কি আমাকে মানে রেখে দিছে, দুধ না দিয়ে 3 দিন রেখে দিছে।
আচ্ছা,
পরে 3 দিন পরে আমার বড় বোন আসছে।
মানে এই কথাগুলো শুনেছেন যে আপনাকে দুধ না খাইয়ে আপনাকে এমনি ফেলে রাখে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এগুলো শুনেছেন আপনি তো? কয় বোন আপনারা ছিলেন?
আমরা 7 বোন।
7টাই বোন আপনার? ও আচ্ছা, যে কারণে আপনার মা মানে এতগুলো মেয়ে, সে কারণে আপনার প্রতি অবহেলা করেছেন? আচ্ছা,
তারপরে আমার বড় বোন আসছেন আয়সা, 3 দিন পরে উদাম করে দেখতেছে যে না, আমি এখনো জীবিত আছি।
জীবিত আছেন মানে ওনারা কি চাচ্ছিলেন আপনি যাতে মারা যান?
হ্যাঁ হ্যাঁ, এটাই চেয়েছিল
আপনার মা, এটা চেয়েছিলেন?
হ্যাঁ, আমার মা নিজে এটা চেয়েছিল।
মা, এই যে আমরা এক একটা এপিসোডে, প্রিয় শ্রোতা একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, এক একটা এপিসোডে আমরা কিন্তু এমন এমন কিছু জিনিস শুনতে পাই, এই যে মানুষগুলো এখানে আসেন আপনাদেরকে গল্পগুলো শোনান, কখনো আমরা দেখি যে সেই মাই এমন ভাবে আগলে রাখছেন, যেমন গত এপিসোডে যিনি ছিলেন, সেই মায়ের জন্য কিন্তু আমি এত SMS পেয়েছি যে এরকম একটা মা, এরকম মা যেন সব ঘরে ঘরে থাকে। আবার আজকে আমরা শুনছি এই যে সুমাইয়ার মা তাকে খাবারই দেয়নি, একটা বাচ্চা নবজাতক, বুকের দুধ ছাড়া যার আর কোনো খাবারই নেই, সেই মা তাকে খাবার দেয়নি যাতে করে বাচ্চাটা মারা যায়। হোক না হয় 7টা মেয়ে, নিজের সন্তান তো, নিজের গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন ধরে, লাইফের কত পার্ট, কত প্যাটার্ন, কত ডাইমেনশন যে আমরা দেখব। ওকে, হ্যাঁ সুমাইয়া বলেন।
তারপর 3 দিন পরে আমার বড় বোন আসছে আয়সা, পরে উদাম করে দেখতেছে যে আমি এখনো জীবিত আছি, তখন আমার বড় বোন আমাকে দুধ দিছে, কারণ আমার ওই বড় বোনের একটা মেয়ে হয়েছে। পরে আমার মারে বলতেছে, মা তুমি ওরে দুধ না দিয়া 3 দিন রাখলা কিভাবে? পরে আমার মা বলতেছে, কি করবো দেখ, সংসারের কি অবস্থা, 7টা মেয়ে, তোর বাবা একা কামাই করে কি এতজনের খাওয়াইতে পারে? সেজন্য কিন্তু আমার বাবা অনেক খুশি, আমার বাবা বলতেছে যে আমার আরো মেয়ে হোক, হোক না কেন, আল্লাহ তাআলা দিছে, তাহলে কি করবো আমি?
কিন্তু আপনার মার অবজেকশনটা কোথায়?
আমার মার অবজেকশনে যে ছেলে হয় না, একটা মাত্র ছেলে।
আচ্ছা, একটা পয়েন্ট এখানে নোট করার মতো, সেটা হচ্ছে যে আপনার প্রথম বুকের দুধ আপনাকে খাওয়ালো আপনার
আমার বড় বোন।
আচ্ছা, অ্যামেজিং পৃথিবী, অ্যামেজিং কিছু ঘটনা আমরা সবসময় শুনতে পাই, দিস ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, তারপর
তখন বয়স আমার যখন 6 বছর বয়স, তখন গ্রামের বাড়িতে মানে আমার আব্বা এই যে শাক সবজি আবাদ সাবাদ করতো, গরু আছিল আমাদের, আমরা এভাবেই আমার মানে আমার বড় যেটা ওই বোন আর আমি এভাবেই ওই গরু চড়াইতাম, শাক বিক্রি করতাম, বাজারে যায় ধৈনা বিক্রি করতাম। ধৈনা বিক্রি করতাম কিভাবে জানেন ভাইয়া, মানে অন্য একজন মানুষ ধৈনা আনতো, তা আমরা যায় তাজাটা বিক্রি করতাম, আমরা প্রতিদিন নিয়ে যেতাম, প্রতিদিন বিক্রি করতাম, মানুষটা কিন্তু বাসি থাকতো অনেকজন, তখন আমি নিজে বিক্রি করতাম। এ ধৈনার ভাগ এক এক এক, বাসি খাইয়েন না, বাসি খাইলে ফাঁসি হইব, তাজা খান তাজা খান, মানে এগুলো বলে
বিক্রি
করতাম। হ্যাঁ, তারপরে গরু আসলো, গরুর দুধ বিক্রি করতাম। তারপরে আমাদের একটা দোকান ছিল গ্রামের বাড়িতে, বিড়ি সিগারেট বাদাম মুড়ি এগুলো বিক্রি করতাম।
দোকান চালাতো কে?
দোকান আমি চালাতাম।
আপনার আব্বা কি করতেন?
আমার আব্বা যে খেজুর গাছ কাটতো, তারপরে শাক সবজি আবাদ সাবাদ করতো।
6 বছর বয়স থেকে আপনি দোকানে?
দোকান
পড়াশোনা করা হয়
না? না না, তখন দোকানে তো অনেক ধরনের মানুষ আছে, সিগারেট খায়, বিড়ি খায়। তো আমিও একদিন মানুষের দেখা দিয়ে দিয়ে পাতা জ্বালায় সিগারেট খেতাম। তো আমার একটা ভাই আছে, মামাতো ভাই, ওর নাম হচ্ছে নজরুল, আর একটা মামাতো ভাই আছে, ওর নাম হচ্ছে মিজান। তো একদিন আমরা 10টা সিগারেট নিয়েছি, বাজি লাগছি, মানে টানতে টানতে যার কাছে লাস্টে শুকা পড়িবে সে ওই সিগারেটের দাম দিবে, এভাবে করে 10টা সিগারেট সেদিন খাইছি।
6 বছর বয়সে আপনি আবার একটা মেয়ে, এই বয়সটাতে বাচ্চারা যা দেখে বেসিক্যালি তা তাদের মাথায় ঢুকে যায়। সো এই বয়সে ফ্যামিলির কিন্তু অনেক বড় একটা মানে অপারেশন থাকে, মানে অনেক বড় একটা দায়িত্ব থাকে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। আমি ওর ঘটনাটা সামনে আসলো বলেই এই প্রেক্ষিতেই বলছি যে এই যে 6, 7, 8, 9, 10 বছর বা একটা সার্টেন টাইম পর্যন্ত বয়সন্ধিকাল, এর আগ পর্যন্ত শিশুরা যখন বুঝতে শেখে এই টাইমটাতে ওরা যা দেখে সেটাই কিন্তু মাথায় ঢুকে ফেলে। সো একটু কেয়ারফুল হতে হবে ফ্যামিলির, ওরা যা দেখছে ভালো কিছু যেন আয়ত্ত করতে পারে, খারাপটাকে অ্যাভয়েড করানোর দায়িত্ব ফ্যামিলির। ওকে,
তখন আস্তে আস্তে বয়স হলো 7 বছর, 1 বছর পরে পরে আমার মা নিয়ে আমার ক্লাস ছোট ওয়ানে নিয়ে ভর্তি করাইলো। তো বেশ পড়তেছি পড়তেছি, স্কুলে যাইতেছি, আমার আব্বা দোকানে বসতো না, মাঝে মাঝে দোকান বন্ধ করে থুয়ে স্কুলে যাইতাম। ছোট ওয়ান পড়লাম, পরে বড় ওয়ান পড়লাম, বড় ওয়ানে পরীক্ষা দিছি, দিয়ে মানে 2 এ উঠবো, এই সময় মানে ঢাকা চলে আসি, কারণ আমরা 7টা বোন বলছি প্রথমে, আমার 4 নম্বর বোনের বিয়ে হয়েছিল, তখন আমার বোনের বাচ্চা হয়েছে, তখন আমার বোন বলতেছে মা তুমি সুমাইয়ারে নিয়া ঢাকা আসো, আমার মেয়েটারে রাখবা, তখন আমরা খাবার দাবারের টাকা পয়সা যেমনি হোক দেব। পরে আমরা ঢাকা আসি, মিরপুর 14 নম্বর উত্তর কাফর স্মরণিকা একটা বিল্ডিং আছে, হ্যাঁ ওখানে আসি। আর আসার পরে কয়দিন পরে আমার আব্বু দেশের বাড়িতে মানে গরু জাগা জমি এটা পরে মানে টিন টুন ঘর টর যা ছিল সব বিক্রি করে মানে আমার আব্বা এক জায়গায় টাকা দিছে, দাদার কেলা জমি পাইবো ওই জায়গায় সব বিক্রি করে আমার আব্বু চলে আসে। তখন আমার দুলাভাই বলতাছে যে একটা বাচ্চা পালালি গা তুমি কয়জন রে খাও মমরি,
বাবা সবকিছু বিক্রি করে দিয়ে
বাবাও চলে আসে।
সব ভাই বোন গুলো কই? অন্য ভাই বোনরা কই?
অন্য ভাই বোনরা আগে বিয়ে দিছে,
সবার বিয়ে হয়ে গেছে।
হ্যাঁ, না দুইজন বাকি আছে তখন বিয়ের।
আচ্ছা,
আমি আর আমার বড়টা।
আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন 7 বছর 8 বছর হইবে।
আর আপনার যে মিজেট বড়টা যার কথা বলছেন,
ও আচ্ছা আমার থেকে 5 বছরের বড়। তারপর ঢাকা আসি, পরে ওই জায়গায় আমার দুলাভাই তো খাওয়াবো না, পরে ওই জায়গায় আমরা একটা দোকান দিই মানে যেটা রাস্তায় ফুটপাথ যেটাকে বলে, আমার আব্বা বললো আমারে যে তুমি এই দোকানটা দেও মা এই জায়গায় বিক্রি করবা। পরে ওই জায়গায় বিড়ি সিগারেট বিক্রি করি, পরে ওখানে এসে পরিচয় বাজে মেয়েদের ছেলেদের সাথে, তো ওরা ওই সিগারেট খাই।
বাজে মেয়ে ছেলে বলতে কিরকম?
মানে ওই মেয়েটাও সিগারেট খাইতো, ওই ছেলেটাও সিগারেট খাইতো।
আচ্ছা, সিগারেট খায় এই মানদণ্ডে আপনি বাজে বলছেন তাই তো? মানে ওদের লাইফে কি অন্য কিছু ছিল?
না 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 না, এখন আমরা 3 জন মিল্লা এই মানে সন্ধ্যা হইলে আমার আব্বুরে দোকানে বসে আছি, পাই যায় সিগারেট মিগারেট দিয়ে একটা খাই কিনা। সেভাবে যাইতে যাইতে বড় হইতেছে, পরে দেখতেছি পাশে একটা দোকান খালি। তো বাড়িয়ালির সাথে কথা বললাম যে ম্যাডাম আপনার দোকানটা কি ভাড়া দিবেন? বলতেছে হ্যাঁ ভাড়া দেবো, তো 500 টাকা করে দিও মাসে। পরে ওই দোকানটা নিলাম, নেওয়ার পর আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িওয়ালার নাম হচ্ছে সপুল্লা, উনি আমাকে 1 লাখ টাকা দিছে।
কেন?
ওই দোকানটা আমি জিনিসপাতি দিয়া সাজাইতে আমি দেখছে অনেক চালু চঞ্চল ভালো বেচা কিনা করতে পারি, সেই জন্য উনি আমাকে 1 লাখ টাকা দিছে।
7 বছর বয়সে একটা মেয়েকে 1 লাখ টাকা দিয়ে দিল?
হ্যাঁ, মানে আমার আব্বু ওখানে থাকে, আমার আম্মু থাকে, আফু থাকে, দুলাভাই থাকে, ওই বাড়িতেই থাকি আমরা।
আচ্ছা,
ওই 1 লাখ টাকা দিয়ে জিনিসপাতি উঠায় আমি বেচতেছি, ভালোই দোকান চলতেছে, আমাদের সংসারও তখন খুব ভালো চলতেছে। 3-4 মাস পরে বাড়িয়ালি বলে কি যে আমার দোকান ভাড়া দিতে হবে 2000 টাকা আর অ্যাডভান্স দিতে হবে 20000 টাকা। পরে আমি বললাম হপ্পাই 3 মাস হলো দোকান নিয়েছি, এখন যদি আপনি এই কথা বলেন তাহলে কিভাবে হবে? পরে বলে হ্যাঁ যদি হয় করবো না তো দোকান ছাইড়ে দেবো। তখন দোকান ছাইড়ে দিছি,
দোকান
ছাইড়ে দিয়ে মালপাতি যা আসলো ওগুলা বিক্রি করে বাড়িয়ালার টাকা দিয়ে দিছি 1 লাখ টাকা। পরে কারণ বাজার থেকে কাঁচামাল নিয়ে রাস্তার সাইডে বসে বসে বেশি আমি আর আমার আব্বা বেশি, তো যখন আস্তে আস্তে বড় হইতেছি, মানুষ নানান ধরনের কথা বলতেছে, পরে যখন করলাম কি গার্মেন্টসে চাকরি নিলাম, আমার বড় বোন আমারে নিয়া এটা গার্মেন্টসে গেছে, যাওয়ার পরে আমার ওখানে ঢুকাই দিয়ে আমার বড় বোন চলে আসছে। তো ওখানে চাকরি করছি দেড় মাস, ওই ফ্যাক্টরি বন্ধ করে দিছে, আমাদেরকে বাইর করে দিছে সবাই। পরে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে আমার মাঝখানে, লরে বললাম কে তোদের অফিসে কি লোক নিবো, তাহলে আমার একটু নিয়ে যাইস তো। যাওয়ার পর ওখানে চাকরি নিয়েছি, হেল্পারের চাকরি, তখন 1400 টাকা বেতন পাইতাম হেল্পারের চাকরি। তখন আমি চাকরি করি, তখন আমার বড় বোনের ঘরে মেস খাই।
আপনার বাবা মা?
হ্যাঁ, মা বাবা তো ওই বোনের ঘরেই আছে। আমার বড় যেটা ঢাকা এসে প্রেম করে একটা ছেলের সাথে বাইরে চলে গেছে।
ও আচ্ছা, ঢাকা এসে প্রেম করে চলেও গেছে।
হ্যাঁ,
বাবা মার কোনো কিছু বলা ছিল না?
না না,
কোনো আফসোসও নাই, চলে গেছে যাক। আচ্ছা, এই হচ্ছে ফ্যামিলির অবস্থা। অনেকগুলো ছেলে মেয়ে থাকলে একটা ফ্যামিলিতে এই হয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ব্যাপারটা এরকমই হয় যে কার যত্ন নিবে, কার প্রতি খেয়াল রাখবে, কে কোথায় গেল কি না গেল, এগুলোর বাবা মার দেখার মতো মানসিকতাই থাকে না। এর পিছনে দায়ী হচ্ছে অভাব, এবং একটা ছেলের জন্যই বারবার চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে সবগুলোই মেয়ে হচ্ছে, তখন আর ইমোশনও কাজ করে না বাচ্চাদের উপর। তারপর কি হলো বলেন?
তারপর আমি গার্মেন্টসে চাকরি নিলাম, 1400 টাকা বেতন পাই, তো ব্যাস আমার বোনের খাওয়ার টাকা দিয়ে এভাবে চলে। বা মানে আমার আব্বা তখন অচল হয়ে গেছে গা, প্যারালাইসিস, এক হাত আর এক পাও অপস হয়ে গেছে গা, মানে ঘরের থেকে নড়াচড়া করতে পারে না কোনো। এভাবে আমি চাকরি করতেছি, আমি কইতেছি আব্বা এখন কি করবেন, কিছু খাইবেন? পরে বলতেছে মা আমি ডিম খাম। পরে এক ডর্জন ডিম, বগুড়ার দই, তারপর মটরশুটি, এগুলো আইনে আমার মার কাছে দিয়ে গেছি যে মা এগুলো আব্বারে খাওয়াইন। পরে আবার রাত্রে আসছি, আয়সা জিজ্ঞাসা করতেছি আমার মারে যে মা এই আব্বার এগুলো খাওয়াইছেন? পরে কয় হয় খাওয়াইছি, কিন্তু আমার আব্বারে জিজ্ঞাসা করছি আব্বার মনে নেই, কয় না মা কিছুই খাওয়ায় নাই। তো গেল, কইতাছে মা আমার বাহিরের আলো দেখতে মন চায় মা, ঘরের ভিতরে আমি সব অন্ধকার কিছু দেখতে পাই না। পরে কইলাম আব্বা আর কয়দিন পরে বেতন পামো? পরে আমার একটা ওই যে হুল চেয়ার আছে না, এগুলো একটা কিনে দেবো, পরে আমনি গেটের সামনে বইয়া তাও আলো বাতাস যাই হোক দেখতে পারবেন। তিন দিন পরে হঠাৎ করে একদিন আমার বাবা মারা গেছে। আমি তখন চাকরি করতেছি, আমার 10টায় ছুটি, 9টা বাজে আমার গেটে একজনের খবর নিয়ে গেছে। পরে আইসা দেখি আমার বাবা মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে। পরে রাত্রে আমার বোনের মনে হয়েছে যে আমার আব্বা বাবা বলছিল, অনেক ছোটবেলায় বলছিল আমার বাবা যদি মারা যায় তাহলে হ্যাঁ দাদার কবরের কাছে হেরে নিয়ে মাটি দিতে।
আচ্ছা,
পরে এটা রাত্রে মনে হয়েছে। পরে সকালবেলায় আমি অফিসে গেছি, যার পরে আমি জিএম স্যারে বলছি যে স্যার এমন এমন আমার বাবা মারা গেছে, আমার যদি বেতনটা দিয়ে দিতেন। পরে বলতেছে তুমি 5000 টাকা নেও, তোমার বেতনও পাইবা, তোমার বাবার যে মাটি টাটি দিয়ে আসো। পরে বাড়িতে গেলাম।
বাবা মারা গেছে কখন?
বাবা মারা গেছে 2010-এর ডিসেম্বরের 4 তারিখ।
আচ্ছা, মানে সময়টা কি সকাল না দুপুর না?
সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা বাজে।
আচ্ছা, ওই দিন আর সৎকার বা কবর দেননি ওই দিন?
না না, আমার বাবার 3 দিন পরে মাটি দেওয়া হয়েছে।
3 দিন পরে মাটি দিচ্ছেন? কেন
3 দিন পর মাটি দিছি? যেদিন 7টা বাজে মারা গেছে, রাত্রে পরে আমাদের ওই কথা মনে হয়েছে। পরে সকালবেলা অ্যাম্বুলেন্স নিছি, নিয়ে পরে আমরা ফেরিঘাট গেছি, যায় পরে ফেরি পাইনি।
আচ্ছা,
সারাদিন সারা রাত ওখানে ছিলাম। তারপরের দিন ভোরে হচ্ছে গিয়ে ফেরি আসছে, তারপরে আমার বাবার নিয়ে তারপরের দিন সকাল 10টা বাজে মাটি দিছি।
একটা ডেড বডি 3টা দিন ফেরি, মানে ট্রান্সপোর্টেশনের অসুবিধার কারণে 3টা দিন ফেরিঘাটেই ছিলেন?
ডেড
বডি কিসে নিচ্ছিলেন?
চা পাতা দিয়া পরে ই করে নিছিলাম।
এই পার্টে আমরা আসবো, একটা ছোট বিরতি নিচ্ছি এখন। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। আর আপনার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে প্রিয় শ্রোতা, এবং আনন্দের সংবাদ এটা আপনার জন্য। অনেক মানুষই চাচ্ছেন যে হ্যালো 8920 নেক্সট পার্টটা যেন বের হয়, এবং হচ্ছেও। এই বইমেলাতেই আপনি পাচ্ছেন জীবনের গল্প 4। জীবনের গল্প অনুষ্ঠান থেকে বাছাইকৃত সেরা গল্পগুলো নিয়েই এবারের বইটি আসছে। আর এবারের বইটি অবশ্যই অন্যান্য বারের বইয়ের চেয়ে একটু ডিফারেন্ট হবে, মানে অবশ্যই অন্যরকম হবে, এটা এনশিওর করছি আপনাকে। আর হচ্ছে বইটি এবছর একেবারে অমর একুশে বইমেলা শুরু থেকেই আপনি পাবেন, এবং সেটা বর্ণ প্রকাশ থেকে বইটি বের হচ্ছে। ডিফারেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে এই বইতে এমন একটা গল্প এবার থাকছে যে গল্পটা কখনো রেডিওতে প্রচার হয়নি, এবং হবে বলেও আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ গল্পটির মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো সাধারণত রেডিওতে প্রচার করার মতো নয়, আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেসিক্যালি নিতে পারবেন না জিনিসগুলো, যে কারণে গল্পটা প্রচার করা হয়নি, কিন্তু আমরা বইয়ের মধ্যে সেটা প্রকাশ করছি। সো এই আকর্ষণটা আপনার জন্য রয়েছে বইতে। বইটি আপনি ঘরে বসেই পাবেন, আপনি অর্ডার করে রাখতে পারেন, বইমেলাতে তো পাচ্ছেনই, ঘরে বসেই বইটা পেতে আপনি এই নম্বরটিতে ফোন করুন 09638771771। আবারও বলছি নম্বরটি 09638771771, এটা ক্লিক অ্যান্ড ডিলের নাম্বার, এবং এই নাম্বারটিতে আপনি যে কোনো সময় ফোন করতে পারবেন, অর্থাৎ দিন রাত যে কোনো সময়, 24 ঘন্টা এই নাম্বারটা খোলা আছে, যে কোনো সময় আপনি ফোন করতে পারবেন। সো প্লিজ এই নাম্বারটিতে ফোন করুন আর বইটি কালেক্ট করুন। ছোট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আর এবিসি রেডিও 89.2 এফএম আপনি শুনছেন, এবং সুমাইয়ার জীবনের গল্পটায় আমরা একটা পর্যায়ে ব্রেকে গিয়েছি। সুমাইয়ার গল্পে ফিরছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা আপনাদেরকে বলে দিতে চাই, যেখানে ফোন করলে আপনি আপনার জীবনের গল্পটা এই অনুষ্ঠানে এসে বলতে পারবেন, এবং সেই গল্পটা শোনার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। আপনি ফোন করুন এখনই 09613892892। আবারও বলছি 09613892892। এই নম্বরটিতে ফোন করুন। ফোন করে আপনার কথাটি আপনি 5 মিনিটের মধ্যে রেকর্ড করবেন, সেই নির্দেশনা আপনার জন্য দেওয়া আছে। আর তারপরেই আমাদের টিম মেম্বার লোবান আপনাদের সাথে যোগাযোগ করবে। আর চাইলে আপনি ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/setu.abcradio। এটা আরজে সেতু নামে আছে এই পেজটি। পেজটিতে আপনি লাইক দিন। পেজটির ইউআরএল অ্যাড্রেস বলে দেওয়ার কারণ হচ্ছে আরজে সেতু নামে অসংখ্য পেজ রয়েছে, আপনি অরিজিনালটা খুঁজে পাবেন ইউআরএল দিয়ে সার্চ করলে www.facebook.com/setu.abcradio। আর হ্যালো 8920 সব এপিসোডগুলো আপনি ইউটিউব থেকে শুনতে এবং ডাউনলোড করতে পারবেন। এটি আপনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং সেখানে সব এপিসোডগুলো পাবেন। ওকে, আমরা সুমাইয়ার কাছে ফিরছি, কিন্তু একটু সামারাইজ করি, একটু পেছনে যাই, যে সুমাইয়ার বাবা মারা গেল এবং তিন দিন পরে তাকে কবর দেওয়া হলো। আমরা যেখানটায় ব্রেক নিয়েছিলাম তখনও কিন্তু তার কবরটা হয়নি, তখনও তারা ফেরিঘাটে আটকা। ট্রান্সপোর্টেশনের কি অবস্থা দেখুন আমাদের দেশের, এরকম অহরহ ঘটনা ঘটছে প্রতিদিনই। যাই হোক, নদীর ব্যাপার, ফেরির স্বল্পতা, বিভিন্ন কারণে এই ব্যাপারটা ঘটেছে। কিন্তু আমি এই সুযোগে একটু মেনশন করতে চাই যে আমাদের রাস্তায় যখন কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে হর্ন বাজিয়ে, তখন আরেকটা গাড়ি তাকে সেই সাইডটুকু দেয় না, যে সাইডটুকু পেলে হয়তো তার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো রোগী আছে, নাহলে হর্ন বাজিয়ে কখনো অ্যাম্বুলেন্স রাস্তা থেকে ছোটে না। আমাদের কিন্তু একটু মিনিমাম রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যে সেই গাড়িটিকে একটু সুযোগ করে দেওয়ার, সে যেন সময় মতো পৌঁছে যেতে পারে। এই ঘটনাগুলো ঘটে না আমাদের দেশে, এই সহযোগিতাগুলো ঘটে না। এগুলো করতে পারলেই কিন্তু একে অপরের সাহায্যে এগিয়ে আসা যায়। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু এখানেই যে একটা অ্যাম্বুলেন্সকে আমি যেতে দিয়েছি বা সুযোগটা করে দিয়েছি, ও নিশ্চয়ই তার প্রপার ট্রিটমেন্টটা পাবে। অনেক সময় কিন্তু রাস্তাতেই অ্যাম্বুলেন্সের মধ্যেই সিরিয়াস প্যাশেন্ট থাকলে তারা মারা যায়। অনেক সময় আমি এমন দেখেছি যে বেবি হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে আমাদের এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের কারণে। যাই হোক, আমি সুমাইয়ার কাছে ফিরছি। সুমাইয়া, পরে আপনারা তৃতীয় দিন ফেরিঘাটে ছিলেন আপনার বাবা ডেড বডি নিয়ে, এখানে আমরা ব্রেক নিয়েছিলাম। তারপর
আমার বাবার নিয়ে বাড়িতে গেলাম, যাওয়ার পরে মাটি দিলাম আমার আব্বুর দাদার কবরের ওখানে।
আচ্ছা, ডেড বডির কি অবস্থা ছিল? মৃতদেহ ততক্ষণে তো গরম ছিল।
আমার আব্বু মানে এত সুন্দর ছিল, তিন দিন পরও যা বলার বাহিরে, ঠিক আছে, তার চেহারাটা খুবই সুন্দর ছিল তখন আরো তিন দিন পরে।
আপনারা কি মেডিসিন ইউজ করেছিলেন?
না, শুধু চা পাতা,
শুধু চা পাতা
দিছিলাম।
তো একটা শরীর থেকে যদি প্রাণটা বের হয়ে যায় তখন তো সেই শরীরের যাবতীয় অ্যাক্টিভিটিস থাকে না, তখন কিন্তু শরীর এমনিতেই পচে যাওয়ার কথা।
না, কিন্তু আমার আব্বু খুব সুন্দর ছিল।
ওকে,
মানে পরে চার দিনের দিন আমরা খাওয়াইলাম, খাওয়াটা আমার বোনেরা, তারপরে সবাই মিলে ঢাকা চলে আসলাম। তখন কিন্তু চাকরি করতাম মিরপুর 14 নম্বর, তখন ওখান থেকে মিরপুর 1 নম্বর চলে গেছি। একটা অফিসে চাকরি নিয়েছি 2012 সালের জানুয়ারির 10 তারিখে চাকরি নিয়েছি। জানুয়ারির 15 তারিখে একটা মেয়ে জয়েন দিছে ওই অফিসে আমাদের সাথেই। আমাদের বাসা হচ্ছে মিরপুর 1 নম্বর, কিন্তু চাকরি করি সাবার্ড, কোম্পানির গাড়িতে আমরা যাই। পরে 15 তারিখে একটা মেয়ে জয়েন দিছে, তো মেয়েটা মানে গাড়ির ভিতরে আমরা সবাই মানে নিজস্ব গাড়ির মতো করে, কেউ গান বাজাচ্ছে, ছবি দেখতেছে এরকম। তো আমি একটা গান বাজাইতেছিলাম কবে আইবে আমার পার্লারে, পরে ওই মেয়েটা আমার হঠাৎ এসে বলতেছে কি, হ্যালো ম্যাডাম, এই ছবিটার নাম কি রোমিও? পরে আমি বলতেছি হ্যাঁ, এই ছবির নাম তো রোমিও। যাক, যেভাবে হোক মেয়েটার সাথে পরিচয় হইল। হওয়ার পরে মেয়েটা আমার ডেস্টোনিং এ ভর্তি করাইলো, তখন ডেস্টোনিং ছিল, ডেস্টোনিং এ ভর্তি করাইলো। একসাথে যাওয়া আসা করি, মেয়েটার সাথে খুব একবার ক্লোজ, মানে মেয়েটাও আমার জন্য অনেক পাগল, আমিও মেয়েটার জন্য অনেক পাগল, মানে দুজন।
কি ধরনের রিলেশন হলো? ফ্রেন্ডশিপ?
হ্যাঁ, ফ্রেন্ডশিপ, মানে দুজন কোথাও গেলে দুজন একসাথে যাই, খাওয়া দাওয়া এক প্লেটে খাইতাম,
মানে এত ক্লোজ ছিলেন, একই প্লেটে খাইতেন?
হ্যাঁ, একই প্লেটে খাইতাম। আবার অনেক সময় ও হাত দিয়া খাইতো না, আমি খাওয়াই দিতাম, আবার কোন সময় আমি হাত দিয়া খাইতাম না, ও খাওয়াই দিতো, এরকম ছিলাম।
আচ্ছা,
পরে এভাবে যাইতেছে দিন, যাইতেছে ভালো। পরে 2012 সালের নভেম্বরের 14 তারিখে ওই মেয়েটা মানে একটা ছেলের সাথে মানে রিলেশন হয়, সেটা আমি জানি না। পরে আমার ফোন দিয়ে বলতেছে, সুমাইয়া তুমি আর আমার নম্বরে ফোন দিও না, বলতেছে আমার বিয়ে হয়েছে। তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমার বললাম না, কয়ে যে এখন বললাম আমার হাজবেন্ডরে আসা দেখে দাও। গেলাম, আমি গেলাম, মানে হাজবেন্ড নাকি তা জানি না, একটা ছেলে আমার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম, দিয়ে বললাম আচ্ছা সুমা তো চলে যাই। পরে আরেকদিন মেয়েটা আমার ফোন দিছে, মিরপুর কবরস্থান আছে ওখানে ফোন দিয়ে বলে, সুমাইয়া তুমি কোথায়? বলতেছে একটু কবরস্থান আসো তো। পরে গেলাম কবরস্থান, যায় দেখতেছি ওর একটা ভাইস্তা আর একটা ছেলে আর ও বসে রয়েছে। পরে ভাইস্তারে তো আমি চিনি, পরে বলতেছে এই ছেলেটা কেটা, বলতেছে এটা আমার স্বামীর ছোট ভাই, আমার দেবর। দেবর বলতেছে বেশ ভালো কথা তোমার দেবর, তা আমার কিসের জন্য ডাকছো? ডাকলাম এমনি। পরে ওরা মাজারে গেল, আমি চলে আসলাম বাসায়। আসার পরে তিন চার দিন পরে ও আমারে ফোন দিছে, পরে বলতেছে তুমি তো আমার নেওয়ার জন্য এত পাগল, বলতেছো যে সুমা আমি তোর লেগে অনেক পাগল আর আমিও তোমার জন্য পাগল।
নেওয়ার জন্য পাগল মানে একটা মেয়ে আর একটা মেয়েকে নেওয়ার জন্য পাগল মানে ব্যাপারটা ঠিক,
মানে আমরা দুজন মানে কিভাবে যে ক্লোজ, ঠিক আছে সেটা বুঝাইতে পারবো না, বললাম তো আমরা অনেক ক্লোজ।
আচ্ছা অনেক ক্লোজ মানে গভীর ফ্রেন্ডশিপ, তাই তো?
মানে একটা সেকেন্ড ওরে না দেখলে আমি বাঁচি না, ও আমারে না দেখলে বাঁচে না।
এটা কিন্তু সাধারণত অপোজিট জেন্ডারের প্রতি ঘটে, একটা ছেলের একটা মেয়ের প্রতি ঘটে।
মানে একটা ছেলের প্রতিও আমার ওরকম ভালোবাসা নাই ওর প্রতি।
কেন, এটার কারণ কি?
এটা আমি নিজেও জানি না যে এটার কারণ।
আচ্ছা যাই হোক, হ্যাঁ তারপরে কি হলো বলেন?
তারপরে ও ফোন দিল, পরে ওরে বললাম যে কেন, বলতেছে আমার মার সাথে ঝগড়া লাগছে তো এই জন্য তোমার সাথে চলে যাবো।
মার সাথে ঝগড়া লাগছে কিন্তু তখন বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড আছে।
হ্যাঁ, পরে আমি বললাম যে তুমি কিছুদিন আগে বললা যে বিয়ে হয়েছে, এখন আমার মার সাথে ঝগড়া লাগছে। পরে বলে না বিয়ে হয়েছে, স্বামীর কাছে পাঁচ বছর পরে আসবো। আমি বলি এটা আবার কেমন কথা, তাহলে এই পাঁচ বছর কি আমার জ্বালায় ফুরায় থুয়া এরপরে আবার স্বামীর কাছে যাইবা, তুমি এই কুলো রাখবা ওই কুলো রাখবা?
আমি
বোর মতো রাখবো, ঠিক আছে?
আপনি ওকে বলছেন বোর মতো রাখবো?
হ্যাঁ বোর মতো
রাখবো। আমি ঠিক বুঝতে পারছি না যে বোর মতো রাখবে না। তারপর
সবসময় যাইতে চাই যাইতে চাই, যাই না, এখন জামু সত্যি এখন আর নিবাই না। পরে আমি বললাম আচ্ছা যাও নেবো আসো। তখন আমি একটা আন্টির বাসায় মেস খাই, পরে আমার বলতেছে যে আমার লেগে এক বালতি পানি চাই পারা, তোমার কাপড় চোপড় আমার শরীরে লাগবে। পরে আমি বলি আমার কাপড় চোপড় তোমার শরীরে নাও লাগতে পারে, কারণ তুমি আমার চোখ লম্বা চূড়া মোটা। পরে বলে আমি বলি কেন বা পানি চাই পারা মুখে, কয় মার কাছ থেকে আইসি আজকে তিন দিন হয়েছে রাগ করে, একটা ভাবির বাসায় ছিলাম, হ্যাঁ এখন তোমার বাসায় আইসা গোসল করুন। আমি পানি চাইপা রাখছি, কাপড় চোপড় রেডি করে রাখছি।
আচ্ছা দাঁড়ান একটু বলি, বিয়ে হয়েছে কি ফ্যামিলি থেকে? তো বিয়ে হয় নাই
না না। পরে পানি টানি চাইপা গোসল টোসল করাইলাম, আমি থাকি যে আন্টির বাসায়, ও আন্টি তো ওরে দেখা চাইতা গেছে, মার কাছ থেকে মেয়ে আসলে তোর বাসায় এসে গোসল করবে কেন, তুই মানুষ চিনস না এখনো, এ মেয়ে যে কেরকম মানে তোর বাসায় এসে গোসল করবে কোন কারণে, মেয়ে এ মেয়ে ভালো না, ঠিক আছে বার্তা খাওয়া তাড়াতাড়ি এ মেয়ের বিদায় কর, কিন্তু আমি ওর জন্য পাগল। আমার কথা হচ্ছে ও যা হয় হোক, ও আমার কাছে আসলে আমার এটাই শান্তি। পরে ওই আন্টি আর রাখতে দিল না। পরে একটা মেয়ের কাছে ফোন দিলাম যে শাবানা আপা আপনার কাছে কি সুমারে রাখা যাইব? পরে বলতেছে হ্যাঁ রাখা যাইব।
আচ্ছা আন্টি কি মেন করলো যে মার বাসা থেকে গ্যাঞ্জাম করে এসে এখানে গোসল করলো?
গোসল করলো কিসের জন্য? হয়তো বা কারোর সাথে থাইকে টাইকে আসছে আইসে এই জন্য তোর এনে আইসে এখন তোর ঘরে চাপাইতে চাইতেছে। পরে শাবানা আপার কাছে গেলাম, ভাইয়া সে বৃষ্টি রাত্রে বৃষ্টির ভিতরে পরে রিক্সা দিয়ে একটুখানি রাস্তা আসছি, দেখি যে ওর ওই দেবরটা, ও বলছে দেবর কিন্তু আসলে কিন্তু এটা ওর দেবর না। তো ওই দেবরটা ওর বিশটা টাকা দিল। আমি বললাম কে সুমা, এই ছেলে তোমার বিশ টাকা দিল কে? তোমার বলছি না এটা আমার দেবর। পরে আমি বলছি আচ্ছা যাও দেবর, তা যা হয়েছে হয়েছে। পরে ওই সাবান আপার কাছে নিয়ে গেলাম, নিয়ে যায় সারা রাত মানে ওখানে ছিলাম, কাপড় চোপড় সব ভিজা গেছে গা, ও মানে কাপড় চোপড় চেঞ্জ করছে, আমি ওই ভিজা কাপড়ে সারা রাত ছিলাম, মানে ওর জন্য আমি এত পাগল ছিলাম, ও সারা রাত ঘুমাইছে আমি বসে বসে মশা মারছি আর ওর শুধু দেখছি।
হাজবেন্ডের রোল প্লে করছে না,
মানে আমি বললাম না যে আমি বুঝাইতে পারবো না যে আমি এত ভালোবাসছিলাম, ঠিক আছে?
পরে ও সারা আমি আবার বুঝতে পারছি না, আপনি যেমন বুঝাতে পারছেন না আমি বুঝতে পারছি না যে মানুষের ইমোশন ফিলিংস কখন কার প্রতি কি হবে জানি না, কিন্তু একই জেন্ডারে দুইটা মানুষ আপনি আবার ওকে বলছেন হাজবেন্ড এর মতোই আপনি ওকে রাখবেন, এটার রহস্যটা কি আর? এটা দেখি আপনার গল্পেই হয়তো আমি পরবর্তীতে জানতে পারবো। সাথে থাকুন, দেখি সুমাইয়ার গল্পটা একটু অন্যরকম, একটু ভিন্ন ধর্মী, ইন্টারেস্টিং, এবং যেই কারণে আপনি শুনতে পাচ্ছেন। নট অনলি দ্যাট, এই গল্পের মধ্যে আরো এমন কিছু জিনিস আছে যেটা আসলে আপনার কাছে প্রেজেন্ট করার মতো, যে কারণে আপনি গল্পটা শুনছেন, সাথে থাকবেন। তারপরে
সকালবেলা উঠে এখন তো আমি অফিসে যেতে হবে, আমি চাকরি করি, তাই আমি বললাম সুমা তুমি থাকো এই আপার বাসায়, আমি খাওয়ার টাকা দিয়ে দেবো। তখন মাসের ছিল 8 তারিখ, এই 8 দিন বাদ দিয়ে আর 22 দিনের খাবার টাকা আমি দিয়ে দেবো, তুমি এখানে থাকো। পরে অফিস থেকে লাঞ্চে ওই আন্টির বাসায় খাইতে যাবো, আমি তো তার বাসায় মেস খাই। পরে এর বাসায় খাইতে গেলাম, এবার রাস্তায় সুমারা যে বাসায় থাকতো ওই বাসায় একটা ভাই আমার ফোন দিছে, দুলাল ভাই, হ্যাঁ ফোন দিয়ে কথা, সুমাই আপা আপনি কই? আমি বলি ভাই অফিস থেকে লাঞ্চে বাসায় যেতেছি ভাত খেতে। পরে বলে আপনি কিছু শুনছেন? আমি বললাম না তো ভাই, কি তো শুনি নাই আমি। পরে বলতেছে কি সুমা এমন এমন ওই একটা ছেলের সাথে 4 দিন ওই ছেলের ঘরেই ছিল, চার দিন ওর মার কাছ থেকে আইসা ওই ছেলের ঘরে ছিল।
হ্যাঁ,
ওর মা তো আপনারে খারাপ বলতো, আপনারা ই বলতো, এখন দেখেন কার মেয়ে খারাপ। আসলে ওই অনেক খারাপ, আপনি ও যদি আপনার কাছে যায় তাহলে আপনি কিন্তু ওর জায়গা দিবেন না।
আচ্ছা, ওর মা কি আপনাকে খারাপ বলতো?
হ্যাঁ, ওর মা আমাকে খুবই মনে করতো।
কি মনে করতো?
মানে খারাপ মনে করতো যে মেয়েটা মনে হয় ভালো না, কিন্তু আসলে কিন্তু ওনার মেয়ে ভালো না, ওনার মেয়ে আমার নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত, ই করতে যেত, কিন্তু উনি দোষটা দিত আমার ঘরে।
ও চার দিন একটা ছেলের সাথে
থাকছে। হ্যাঁ, পরে ও তো আমার কাছে আছে, কিন্তু দুলাল ভাইয়ারি এটা বলতেছে। আমি বলি ওর বলে বিয়ে হয়েছে, কয় বিয়ে হয়নি, বিয়ে সারাই ওই ছেলের সাথে চার দিন থাকছে। ওর মা এখন অনেক খোঁজাখুঁজি করতেছে, ওরে পাইতাছে না, ও যদি আপনার কাছে যায় আপনি ওরে জায়গা দিবেন না। পরে আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে,
কিন্তু তখন তো অলরেডি
ও আমার কাছে
ওই যে কোনা কাপুর বাসায় ওকে রাখছে।
হ্যাঁ হ্যাঁ। পরে আমি সুমারে ফোন দিলাম, সুমা তুমি মাজারের সামনে এসে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, আমি ভাত খাইতেছি। পরে ও বলে তুমি কি বলবা সুমাইয়া, আমি বুঝা ফেলাইছি যে আমি কইটা সত্যি। কয় হ সত্যি? আরে সত্যি বলছে, আমি কি করবো, কারণ আমি নিজে ওর প্রতি দুর্বল, কারণ আমি কি বলবো। পরে ও বলতেছে হ্যাঁ এগুলো এগুলো সত্যি, এখন তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে তো আইসি চার দিন, চার দিন ধরে আমার মা মনে হয় কোনো কাজে যায় না, আমার নাকে একটা নত আছে, এটা নিয়ে তুমি স্বর্ণকারের দোকানে দেখো কয় টাকা বেচতে পারো। পরে বেচলাম 500 টাকা। বেচার পর ও কইতাছে এন থেকে 300 টাকা মারে দিয়ে আহি, মা তিন চার দিন মধ্যে মনে হয় বাজার টাজার করে না, খায়ও না কিছু না, আর 200 টাকা নিয়ে আমি তোমার সাথেই থাকুন, পরে আমরা 1 তারিখে রুম নিবো, এই কয়দিন এনে থাকুন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে যা গেল যা দেখে যে ওর মা মানে অজ্ঞান হয়ে গেছে। পরে আমি ওর লেট দেখে আমিও বাসার ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওর ভাইস্তা আছে, ভাইস্তার বউ আমার উপরে মারামারি শুরু লাগাইছে, মানে মারতে পারে নাই, সুমা ধরে ফেলাইছে আমার উপরে, যে তোর লেগে আমার দাদির এই অবস্থা। পরে সুমা কয় কি, এই ওরে কিছু কবি না, ওর কোনো দোষ নাই, কি হয়েছে ওরে কষ্ট যা কর আমারে কবি। পরে আমার কাছে সুমাইয়া তুমি যাও বোন, তুমি আবার কালকে আসো, দেখি আমি কি হয়েছে।
ও রয়ে গেল আমার কাছে, তাই তো?
ওর মার কাছে থেকে।
ওকে, যাই হোক, এখানে একটা বিরতি আমরা নিচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা পার্ট আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। সুমাইয়ের গল্পের এই অংশটা আসলে খুব ইন্টারেস্টিং, প্রিয় শ্রোতা সাথে আছেন, সাথেই থাকুন। মানে ও বারবার একটা ব্যাপার মেনশন করছে সুমাইয়া, ওর বান্ধবী সুমি, সুমির প্রতি ও খুবই দুর্বল, মানে একটা মেয়ে বান্ধবীর প্রতি খুবই দুর্বল। ওর এই ইমোশন গুলো কি, ওর এই ফিলিংস গুলো কি, আরো ইন ডিটেইল আমরা জানতে পারবো যেখান থেকে আমরা বিরতি নিচ্ছি, ঠিক সেখান থেকে ফিরবে এবং আরো ডিটেইলে আপনার সামনে প্রেজেন্ট করবো গল্পটা। কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, এবং সুমাইয়ার জীবনের গল্প আমরা শুনছি। গল্পটা বেশ ইন্টারেস্টিং, আপনার অবশ্যই ভালো লাগছে, এবং শুধু ভালো লাগা নয়, এই গল্পটার সাথে সাথে আপনার জীবনে একটা ইফেক্ট আপনি ফিল করতে পারবেন। সুমাইয়ের কাছে ফিরছি, সেখান থেকে ফিরবো যেখান থেকে আমরা বিরতি নিয়েছিলাম, কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু বলতে চাই, যেখানে ফোন করে আপনিও এখানে এসে সুমাইয়ার মতো আপনার জীবনের গল্পটা লাখ লাখ শ্রোতার সামনে প্রেজেন্ট করতে পারবেন। ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করুন এবং তারপরে কিছু নির্দেশনা ওয়াইজ আপনি আপনার কথাটা রেকর্ড করুন, তারপর আমাদের টিম মেম্বার সাউন্ড ইঞ্জিনিয়ার লোবান আপনাকে ফোন করবে। আর ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে পারেন আমার পেজে, ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটা আরজে সেতু নামে আছে পেজটি। প্লিজ লাইক দিন পেজটিতে এবং আমার মেম্বার হয়ে আমার সাথেই থাকুন। আর হ্যালো 8920 সব এপিসোডগুলো আপনি ইউটিউব থেকে শুনতে এবং ডাউনলোড করতে পারবেন। ওকে, সুমাইয়ের কাছে যাচ্ছি, আপনার বান্ধবী সুমিকে নিয়ে ওর বাসায় গেলেন, তাই তো? টাকা দিতে গিয়েছিলেন তো আপনি, তাই না? তারপরে ওখানে আপনার উপর অত্যাচার হলো যে আপনার জন্যই, আপনার ওই ফ্যামিলি জানাজানি হয়ে গেছিল যে সুমি কোথায় ছিল?
না না না, মানে আগের থেকে আমি বান্ধবী, ওর মা তো আগের থেকেই আমার অনেক ই জানতো, ভালো জানতো,
আপনাকে খারাপ জানতো।
হ্যাঁ, পরে যাক ওখান থেকে, পরে আমি চলে আসলাম, তখন ওই ছেলেটা, ওই যে ও বলছিল ওর দেবর, পরে তো আমার কাছে সত্যি কথা বললো যে না ওর দেবর না, ওই ছেলেটার সাথে চার দিন ছিল।
আচ্ছা, ওই ছেলেটার সাথে চার দিন ছিল?
হ্যাঁ, ওই ছেলেটার
সাথে। তো আগে একদিন যার সাথে দেখা করালো, ওই যে আপনি সালাম দিলেন,
ওইটা মানে ওই ছেলেটাই, এটা
ওই ছেলেটাই, এটা
এইটাই
প্রথম দিন আপনি বুঝতে পারেন নাই?
না না।
আচ্ছা,
এরপরে তখন আমার কাছে এগুলো স্বীকার করলো। পরের দিন ওই ছেলেটার কাছে ফোন দিছে, ও ফোন, ওই ছেলেটার নাম হচ্ছে আজাদ মিয়া। ফোন দেওয়ার পরে ওরে বলতেছে তুমি একটু সময় নিয়ে আমগো বাসায় আসো। তো পরে আমি ওদের বাসায় গেছি, দেখতেছি যে ও একা। পরে ওর সাথে অনেক কথা বললাম, বলার পরে চলে আসলাম আবার আমরা দুজনে। চলে আসার পরে পরে আবার রাস্তায় আজাদ ভাইরে ফোন দিছে, ও বলতেছে কি সুমাইয়ার রাইখা তুমি একা আসো। পরে বেশ ও একা গেল, যাওয়ার পর ওখানে নাকি ওর মা, সুমার মা, ওই ছেলেরে সেই মারা মারছে রাত্রে।
ওই ছেলেরে ওর মা পাইলো কোথায়?
ওই যে ওই ছেলেরে ও ফোন দিয়ে ডেকে নিছে ওদের বাসায়।
ওদের বাসায় ডেকে নিছে?
হ্যাঁ, নিয়ে দুজন একসাথে রুমে বসে কথা বলতেছে। পরে এই সুযোগে ওর মা আসছে, ওর মা তখন বাসায় ছিল না, বাহিরে ছিল। পরে ওর মা আসছে, আয়েশা তো ওই ছেলেরে সেই মারা।
আচ্ছা, সুমির সাহস তো ব্যাপক না, খুব ডেঞ্জারাস ছিল নাকি?
ডেঞ্জারাস মানে ওর আগেও একটা বিয়ে হয়েছে, ও আমার কাছে সেটাও বলে নাই।
আচ্ছা, আগে একটা বিয়ে হয়েছিল?
হ্যাঁ, গ্রামের বাড়িতে বিয়ে হয়েছিল।
গল্পে যতদূর আসছেন ততদূর পর্যন্ত আপনি জানেন না যে?
না না না।
আচ্ছা, যাই হোক, সুমি আরো কি কি করেছে? যাকে এই সমস্ত গল্পগুলো কিন্তু আসলে সুমাইয়ার, ও এগুলো দ্বারা প্রভাবিত, এগুলোই ওর জীবনকে আজকে এই জায়গাটা এনেছে, যে কারণে কিন্তু গল্পটা বলতে আসছে। প্রত্যেকের জীবনের পেছনে কিন্তু অন্য কারো না কারো কোনো একটা অবদান থাকে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট সুমাইয়ার জীবনের জন্য সুমি। হ্যাঁ, তারপরে?
এরপরে ওনার মেয়েরও মারছে, ওই ছেলেরও মারছে। ওই ছেলের সাথে যে চার দিন ছিল, ওর মা তো পরে জানছে ওই ব্যাপার গুলো। পরে ছেলে ওখান থেকে জুতা মুতা রাইখা পালাইয়া চলে আসে, চলে আসে সকালবেলায় ভোরে। আমি তার আগের দিন বেতন পাইছি গার্মেন্টসে, 10 তারিখে বেতন পাইছি। পরে সকালবেলায় আমার ফোন দিছে, 11 তারিখে সকালবেলায় আমার ফোন দিছে, ওই আজাদ ভাই ফোন দিছে। দেখো সময় তুমি কই আসো? আমি বলি কেন, আমি বাসায় আছি। পরে কয় একটু কবরস্থানের গেড়ে আসো তো। পরে গেলাম ওখানে, যাওয়ার পরে কইতাছে কি, এই নাও সুমারে, তোমার কাছে নিয়ে রাখো, আর কালকের ওই ব্যাপার গুলা মারামারি হয়েছে কি হয়েছে সবগুলো বললো ভাঙ্গা। ভাঙ্গার পরে এখন আমি কইতাছি, সুমা দেখ আমি চাকরি করি, তোরে কি করব? পরে কয় এখন রাখবা না তো? পরে আমি কাছা যা রাখো। পরে আমি ওই গার্মেন্টসে আর গেলাম না ওই দিন। আমার আফা থাকতো মিরপুর 14 নম্বর, ওই আফার বাসায় সুমারে নিয়ে আসলো। ওরে সেই মারা মারছে, ওর শরীর একবার দাগ হয়ে গেছে। পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলাম, তারপরে আইসক্রিম নিলাম, নিয়ে ওই জায়গায় জায়গায় ডোললাম। পরে ওর আবার তখন মানে শরীর খারাপ হয়েছিল, যেটাকে বলে তোর ইগুলা সব আমি ধুয়ে টুয়ে দিছি। তখন ও আমার মানে পায়ে ধরা কান্না করে দিছি, সুমা জীবনে আমার মাও এই কাজ করে নাই, তুই আমার আজকে এই কাজ করলি। পরে আমি বলে দিছি, দেখ সুমা তোর লিগে আমি অনেক পাগল, তুই হয়তো বা বুঝোস না। পরে আমার আফার বাসায় নিয়ে এলাম, নিয়ে এসে একদিন থাকলাম। থাকার পরে এর পরের দিন ওর মা খুব ফোন করতেছে যে তুই আমার এই জায়গায় নাক মুখ সব কাইটা ধুয়ে গেছিস, আমি রাস্তায় বেরোতে পারি না, মানুষ আমার থুতু করে সেপ দেয় মুখের ভিতরে। হ্যাঁ, পরে ও কইতাছে আচ্ছা তাই মুখ তাহলে ওন থেকে তোমার নিয়ে আম। মেহমান হিসাবে মনে করো, মেহমান যা কর আমার কইবা। তো গেলাম আমি আরো আবার ওর মার বাসায়। যাওয়ার পরে দেখি ওই আজাদ ভাই, আজাদ ভাই ওই জায়গায় বসা রয়েছে। পরে বসে রয়েছে ওর মা আর ওই গল্প করতেছে, আমি ওই জায়গায় বসা আছি। হ্যাঁ, পরে কইতাছে সুমারে আজাদ ভাইয়ের কাছে বিয়া দিব। সুমার মা কইতাছে যে আমার জায়গায় নাক কাটাকাটি এই এলাকায় থাকুন, তোর ওই জায়গায় বিয়া দিয়ে নাক কাটাকাটি যত না হয়, মানুষের সামনে মুখ মেলা যত হাঁটতে পারি ওই ব্যবস্থা করবো। পরে যাক ওর ওই জায়গায় বিয়ার ব্যবস্থা করলো, আজাদ ভাই তো বিয়া করবো না। ওরে কইতাছে ওর আগে একটা বিয়া হয়েছে, আমি তো জানি না। বান্ধবীর লিগা কোল জায়গাটা দিয়া ফেলাও, আর এখন বিয়ে হইবে, এখন টাকা দিতে পারো না, এক টাকাও কাবিন করতে যে টাকা টুকা লাগবো। তা আমি 1500 টাকা দিলাম যে যাক আচ্ছা যেহেতু বিয়ে হইবে। পরে সুমার গেলাম, আচ্ছা সুমা তুমি বিয়ে হইলে আমি কি করবো? তুমি যে বিয়ে বসে পরে সংসার দেবে আমি কি করবো? কয় সময় দেখো আমি বিয়ে বসবো, কিন্তু আমি ওর সাথে সংসার করবো না, খালি মানুষের মুখটা ঢাকানোর জন্য আমি ওর কাছে বিয়ে বসবো, আমি কিন্তু আবার তোমার কাছে চলে আসবো। তা আমি বলতেছি আচ্ছা তাহলে যেহেতু আসবা, তো 1500 টাকা দিলাম। দেওয়ার পরে ওই দিন রাত্রে ওদের বিয়ে হইলো।
1500 টাকা দিলেন কেন? মানে আপনি ওকে পছন্দ করেন, আপনার কাছে ফিরে আসবে এই জন্য নাকি?
না না না, কাবিন করবে এখন টাকা নাই গা।
আচ্ছা,
সেই জন্য আমি 1500 টাকা দিয়ে হেল্প করলাম।
1500 টাকা দিলেন, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন যে তুমি বিয়ে হয়ে গেলে আমি কি করবো?
তখন ও বলছে আমার কাছে চলে আসবে, বিয়ে বসবে শুধু মানুষের মুখটা ঢাকানোর জন্য।
আচ্ছা, বিয়ে করবে কে? কোন ছেলে বিয়ে করছে?
আজাদ ভাই বিয়ে করবে।
আজাদ বিয়ে করবে?
হ্যাঁ।
আজাদ পরে রাজি হইল?
হ্যাঁ হ্যাঁ, যেভাবে হোক করে রাজি করানো হয়েছে।
আচ্ছা,
মানে বৃষ্টিস কি দেখা যেমনি হোক রাজি করানো হয়েছে আর কি।
মানে ফোর্সলি, জোর জোর পূর্বক?
হ্যাঁ, জোর তো খুবই জোর। ও বিষ খাইছিল সুমা।
ও সুমা বিষ খেয়েছে, এটা তো মিস করে গেলেন। সুমা বিষ খাওয়ার ফলেই
আজাদ ভাই রাজি
হয়েছে। হ্যাঁ,
পরে যদি আবার বিষ খায় যদি হ্যার নামে কেস মামলা করে দেয়, এই জন্য সে রাজি হয়েছে।
ওকে, মানে এটা কিন্তু ব্ল্যাকমেইল করা হইল এবং আপনাকে বললো যে বিয়ে করছে ঠিকই, সমাজের মুখ বন্ধ করার জন্য থাকবে না,
থাকবে না,
এটা কিন্তু ঠিক না। যাই হোক, নিজের সম্মান বাঁচাতে আর একটা মানুষের লাইফ নষ্ট, বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার না, বিয়ে কিন্তু এক দুদিনের ব্যাপার না। তো এরকম একটা জিনিস করে সেই মানুষটাকে
তো আসলে সংসার করবে, ও মানে আমাকে বুঝ দিল এটা।
আপনাকে বুঝ দিল?
হ্যাঁ হ্যাঁ, আমাকে বুঝ দিল।
যাই হোক, এই আপনাকে বুঝ দিল, পরে ও নিশ্চয়ই এরকম করেনি, তাই তো? সংসার করছে। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গে আসছে, কিন্তু যে অনেকেই আমার দেখা অনেকেই আছে যে কোন একটা কারণে ফ্যামিলির চাপে বা সোসাইটির চাপে বিয়েটা করে ফেলে, ছেলে হোক বা মেয়ে হোক, পরের সংসারটা টেকে না বা একসাথে থাকছে, একই ছাদের নিচে হয়তো বা থাকছে, কিন্তু নিজেদের মধ্যে কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে নাই, এটা কিন্তু দুটো লাইফের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। পুরো ফ্যামিলিটা নষ্ট করে ফেলে এরকম একটা রিলেশনশিপ, এবং সেই ফ্যামিলিতে যদি সন্তান আসে সেই সন্তানটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যায়। এই টাইপের রিলেশন অর্থাৎ বিয়ে বা কোন ধরনের প্রেম, মানে একটা ডিপ রিলেশনশিপে যাওয়ার আগে অবশ্যই একেবারে আপনি আপনার মনের পূর্ণ সাপোর্ট নেবেন যে আমি বিয়ে করছি উইথ মাই হোল মেন্টাল সাপোর্ট, আমার পূর্ণ মানসিক সমর্থনে আমি বিয়েটা করছি, কোন জোড়াজুড়িতে না, প্লিজ স্টপ দিস কাইন্ড অফ থিং। সোমার বিয়ে হলো শেষ পর্যন্ত?
হ্যাঁ
বিয়ে হলো না। ওকে, এবং ওর আগে আর একটা বিয়ে ছিল?
হ্যাঁ, পরে ওদিন রাত্রে ওর মার কাছে ছিলাম আমি, আর ও ছিল যে আজাদের যে ঘর, পরে ওর বিয়ে দিয়া ওই রুমে রেখে আসলাম, পরে আমি ওর মার কাছে আসলাম। পরে সকালবেলা উঠার পরে ওর মা কইতেছে কি যে সময়া তুমি এখন আমার বাসার থেকে চলে যাইবা, এখন আমার মাইয়ার বিয়ে শাদী হয়েছে, মাইয়ার জামাই আমার ঘরে আইবো, এর ভিতরে যদি তুমি থাকো তাহলে কেমন দেখা যায় না। পরে আমি আবার ফোন দিলাম সুমার কাছে যে সুমা তোমার মা এই কইতেছে আমারে, পরে কইতেছে তুমি সোজা আমার বাসায় আহন। পরে আমি করলাম কি ওর বাসায় গেলাম, পরে ও আমার রুমের ভিতরে ঢুকাইছে, ওর মা আবার ভাত নিয়ে যাইতেছে, পরে ওর মা যেহেতু না দেখে আমারে ওর রুমের ভিতরে রাখে আমার জুতাগুলা রুমের ভিতরে উঠাইয়া ওর মারে কয় ভাত দাও দিয়া পরে দিয়ে চলে যাও। পরে ওর মা তারপর রুমের ভিতরে ঢুকছে ডুইঘা দেখে আমারে, পরে ওর মা আমার উপরে সেই মারামারি শুরু লাগাইছে, তোরে তোরে কইছি না যাইতে গা তুই এনে আইসুস কে লেগা। পরে সুমা ওর মার একটা ধাক্কা দিছে দিয়া কয় সরো তুমি অরেই করো কে লেগা, ওর কি বিয়া দিবা কইছো, এমন বইসি বিয়া যেমনি হোক বিয়ে শাদী হয়ে যেতে ওর সমস্যা কি। এরপরে যাক আমি ওখান থেকে চলে আসলাম, একটা কাকা আছে ওই বাড়িতে, ওই কাকা নিয়ে আমার একটা আফার কাছে রাখলো যে সুমা তুমি এই জায়গায় থাকো, ওই জায়গায় মারামারি ঝগড়া ঝাঁটিতে না থাকিয়া। হ্যাঁ সুমা আমার কইছে তুমি থাকো আমি আসমু দু একদিনের ভিতরে আমি চলে আসবো। তা আমি ওই আফার কাছে সাত দিন থাকলাম, সুমার কাছে ফোন দেই, সুমা উল্টা পাল্টা কথা কয় আমার সাথে,
উল্টা পাল্টা বলতে
মানে তুই আর এই নাম্বারে ফোন দেস কি লিগা, তোর ব্যবস্থা তুই দেখ, আমার তো বিয়ে হয়েছে আর আমার স্বামীর লগে সংসার করতে হইবে না, এগুলা কইতাছে। যাক আমি আর ওর কাছে ফোন দেই না।
আচ্ছা আপনি তো ওর বয়ফ্রেন্ড না, আপনি তো নিজে একটা মেয়ে, ও একটা মেয়ে, তো ওর বিয়ে হয়েছে আগেও একবার শুনলাম, যখন ও বলছে যে আমার বিয়ে হয়েছে তুমি আর ফোন দিও না, আপনি ফোন দিলে সমস্যাটা কোথায়? মানে আপনি তো
মানে ওর হাজবেন্ড নাকি বারণ করে যে একটা মেয়ে তোমার কাছে এত ফোন দিবে কেন,
তাহলে একটা ছেলে ফোন দিলে খুশি হইতো সে?
ওরাই ভালো জানো, এটা তো আর আমি বলতে
পারবো, ব্যাপারটা কিন্তু আপনার কাছে অদ্ভুত লাগেনি?
লাগছে, লাগলো, আমি তো ওর প্রতি দুর্বল, আমি শুধু এইটাই বুঝি।
এই যে এই আর একটা অদ্ভুত ব্যাপার যেটা বারবার বলতে হয়, আপনি ওর প্রতি দুর্বল, আপনি কোনোদিন কোন ছেলের প্রতি দুর্বল হন নাই?
না কখনোই না, এমনি অনেক ছেলের অফার পাইছি, জাস্ট প্রেম করছি কি, মানে প্রেম যে একটা মন থেকে যে একটা প্রেম করা, যে এর না পাইলে এই ছেলে যদি আমার না করে তারপরও আমি এর পিছে ঘুরবো, এর জন্য আমি পাগল হয়ে যাবো, আত্মহত্যা করবো, যেমন সুমা করলো। আমি ওরকম লাইফে কোন ছেলের ভালোবাসিনি, মন চাইছে কয়েকদিন কথা বলছি তারপরে না করে দিচ্ছি, তুমি আর আমার নাম্বার ফোন
দিও। এই পার্টটাতে আমরা একটু এই আলোচনাটাই আছে বিকজ অফ প্রসঙ্গতে চলে আসছে, কিন্তু সুমার প্রতি আপনি এরকম ফিল করতে?
হ্যাঁ খুবই, মানে ওর প্রতি আমি বললাম না যে আমি নিজেও বুঝতে পারি না যে কেন,
মানে সুমার প্রতি আপনি ফিল করতেন যে ওরে না পেলে মরে যাবে?
হ্যাঁ আমি আমি নিজে কয়েকবার হাত কাটছি, অনেকবার হাতও কাটছি, হাত কেটে আমি ওর নামও লিখছি,
হাত কেটে আপনি
ওর নাম লিখছি, যে এস লিখছি ওর নাম, এখনো দাগ আছে।
আপনি ওর নাম হাত কেটে লিখছেন?
হ্যাঁ লিখছিলাম, মানে আমি নিজে বুঝি না, ঠিক আছে, একটা ছেলের প্রতি আমি কখনো এরকম দুর্বল হইনি, আমি তো বললাম। তারপরে যাক গেল, পরে ওই আফর বাসায় আমি ছিলাম, থাকার পরে কয়েকদিন পরে আমার একটা সমিতি ছিল, ওখান থেকে টাকা উঠাইলাম 18,000 টাকা, উঠাই করতেছি যা এখন সুমার পিস ছাইরা দেবো, এখন আমি চাকরি করবো, আমার মা রে নিয়ে আসবো। হ্যাঁ আমার মা বাড়িতে একা একা থাকে, এমনি অনেক কষ্ট হয়, আমি চাকরি করবো, আমার মা খাইবো, এখন খাট কিনবো, হ্যাঁ কিনার পরে মারে নিয়ে রুম নেবো। তাই সময় আজাদ ভাই আমারে ফোন দিছে,
আজাদ ভাই ফোন দিছে মানে সুমার হাজবেন্ড?
হ্যাঁ সুমার হাজবেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতো সময় কি খবর কেমন আছো, আমি বললাম হ্যাঁ ভাইয়া ভালো আছি, ওবার টাইস মিস্ত্রি এখানে আসো তো একটু দেখা করো তো। পরে আমি গেছি তিনতলার উপরে দেখা, মানে ওর সাথে গেছি, যাওয়ার পরে ও আমারে একটা আপেল, আপেল তারপরে আরো কয়েকটা বিস্কিট খাওয়াইলো, খাওয়ানোর পরে পরে আমারে বলতেছে কি তুমি তো অরে আমার ঘরে ঝুলাইয়া দিলা, আচ্ছা যাক ভালোই করছো, এখন চলো আমরা মিল্লা, আমরা দুজন মিল্লা চট্টগ্রাম যাই। আমি কই চট্টগ্রাম যাই বা কি লিগা, পরে কো চলো যাই, আমি তো তোমার ওই জায়গায় যাই বিয়ে করুম, বিয়ে করা সুমারও রাখবো তোমারও রাখবো ওই
জায়গায়। সুমার সাথে
14 দিন হয়েছে, তখন
14 দিন আগে চাপাই দিছো বলতে কি মিন করতেছে, ও কি রাজি ছিল না?
না না ও তো রাজি ছিলই না,
ও তো বিষ খাওয়া,
বিষ খাওয়া পরে ওরে রাজি করে,
মানে প্রতারিত করছে।
সুমারও নিয়ে আসবো, তুমি আর আমি ওই জায়গায় 5 বছর থাকবো, 5 বছর পরে আমরা বাড়িতে আসবো, তো ঠিক আছে আমিও যাবো, আমিও রাজি, আমার হাতে টাকা আছে, মাথার তখন সেন্সিটিভ ঠিক নাই, মানে আমি ওই আপেল খাওয়ার পরে মানে আমি যে কেমন আমি নিজেই বুঝি।
বুঝতে পারছি, মানে আপেলের মধ্যে কিছু একটা দেওয়া ছিল না,
ওইটা ওই ভালো জানে
না, ও তো ভালো জানে, আপনি তো ফিল করছেন। হ্যাঁ
হ্যাঁ
ফিল তো করছেন,
মানে ও যেটা বলতেছে আমি ওইটা দিলাম।
আচ্ছা
আচ্ছা, যাবো চট্টগ্রাম। তো কবে যাবা? কালকে যাব। কালকে হচ্ছে 2012 সালে 28শে সেপ্টেম্বর। আমার কাছে 18,000 টাকা আছে, ল্যাব তো সব বানাই দিয়েছি। ওরে বললাম ওই দোকান থেকে যায় টাকা উঠায় নিয়ে আইসি, ও আর আমি যে আমি বানাবো না, কদিন পরে বানাবো, কাকা টাকাটা দিয়ে দেন। তখন ওই লোকটা আমাকে একটা কথা বলছিল, ওই আঙ্কেল, যে ছেলেটারে দেখা হয়তো বা তুমি পাগল হয়েছো, কিংবা ছেলেটা যেমনি হোক তোমার ই করা, তোমার টাকাগুলা যখন শেষ হবো তখন আর তোমার চিনবো না। মানে আঙ্কেলটা এই কথাটা বলছিল।
আঙ্কেলটাকে চিনতো নাকি?
না 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 না, ওনার দোকানে ল্যাব তো সব বানাই
দিয়েছে,
হঠাৎ করে দেখে এই কথাটা বলছে। তো যাক, আজাদ মিয়ার মোবাইল বন্ধক ছিল, তো মোবাইল বন্ধক 1,000 টাকা দিয়ে সারাইলাম। রুম ভাড়া বাকি ছিল 2,000 টাকা, ওই 2,000 টাকা দিলাম।
মোবাইল ফোন বন্ধক রাখছে?
বন্ধক রাখছিল বিয়ে করার পরে, মানে ও খুব ভেজালে পড়ে গেছিল।
আচ্ছা,
পরে আবার দোকানে বাকি ছিল ওই টাকা, পরে সুমারে খাওয়ার লেগে 500 টাকা, এই টাকা গুলা আমার ওই 18,000 টাকা থেকে ভাঙতেছি দিতেছি ওরে। পরে আমরা 28 তারিখে গাড়িতে উঠলাম চট্টগ্রাম, একটা মেয়ের সাথে পরিচয় ছিল অনেক আগের থেকে এমনি, তো মেয়ের বাসায়
গাড়িতে উঠলেন। কে কে?
আমি আর আজাদ মিয়া।
সুমাকেও নেবে বলছিল?
না, সুমাকে এখন নেবে না, পরে নেবে সুমাকে।
আচ্ছা আচ্ছা, ওই সময় তো আপনার কোনো জ্ঞান নাই, মানে
না না না, ও যেটা বলতেছে আমি ওটা তেরাজ,
মানে ও যেটা বলছে আপনি সেটাই করছেন, মানে আপনি হিপনোটাইজ হয়ে গেলেন, তো ও যা বলছে সেটা করছেন, এবং কি করছেন আপনি সেগুলি আমরা শুনবো একটা ছোট বিরতি নিয়ে। প্রিয় শ্রোতা, আপনি কোথাও যাবেন না, খুব ইন্টারেস্টিং এবং একই সাথে ভয়াবহ একটা পজিশনে এই মুহূর্তে আমরা আছি। এই জায়গা থেকে আমরা ফিরবো, কিন্তু যাবার আগে আপনাদেরকে ফোন নম্বরটা বলতে চাই, যেখানে ফোন করে আপনি এখানে এসে আপনার গল্পটা বলতে পারবেন। ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি নাম্বারটা 09613892892। এখানে ফোন করলে আপনি আপনার গল্পটি ছোট করে এখানে বলতে পারবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে আপনি কানেক্টেড থাকুন, অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আর জি সেতু নামে আছে, সো প্লিজ পেজটিতে লাইক দিন এবং কানেক্টেড থাকুন। আর হ্যালো 8920 সব এপিসোডগুলো আপনি ইউটিউব থেকে শুনতে এবং ডাউনলোড করতে পারবেন। একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং সেখানে সব এপিসোডগুলো পাবেন। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজআপ, দ্য ক্লোজার, দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর জি সেতু আছে আপনার সাথে এবং আপনি আজকে শুনছেন সুমাইয়ার জীবনের গল্প। ওর গল্পে আমি ফিরব, কিন্তু শুরুতে একটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে হ্যালো 8920 জীবনের গল্পের আরো একটি বই বাজারে আসছে, জীবনের গল্প 4 নামে। এই বইটি আপনি একেবারে মেলার শুরুর দিন থেকেই পাবেন, অর্থাৎ এবছর অমর একুশে বইমেলার শুরু থেকেই আপনি পাবেন, এবং সেটা বর্ণ প্রকাশ থেকে বইটি বের হচ্ছে। আর এবারের বইটি অবশ্যই অন্যান্যবারের বই চেয়ে ডিফারেন্ট হবে, একটু অন্যরকম হবেই, আপনি বইটি হাতে নেওয়ার পর বুঝতে পারবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটি রয়েছে বইটিতে, সেটি হচ্ছে এমন একটি গল্প আপনি এই বইয়ে পাবেন যে গল্পটি কখনোই রেডিওতে প্রচার হয়নি। এই গল্পটি আপনার জন্য বিশেষ চমক হিসেবে থাকছে এই বইটিতে। বইটি আপনি বইমেলাতে তো পাচ্ছেনই, তাছাড়া ঘরে বসে পেতে প্রি অর্ডার করতে ফোন করুন এই নম্বরটিতে 09638771771। আবারও বলছি 09638771771। এটা ক্লিক অ্যান্ড ডিলে নাম্বার, এখানে ফোন করলেই আপনি বইটি ঘরে বসেই পাবেন। ওকে, আর কথা বাড়াচ্ছি না প্রিয় শ্রোতা, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথি সুমাইয়ার কাছে। সুমাইয়া, যে জায়গাটায় ছিলেন আপনি সেখান থেকে প্লিজ।
ও যেটা বলতেছে আমি ওটাতে রাজি। তো যাক, গেলাম, যাওয়ার পর ওই মেয়ের বাসায় থাকলাম। এমনি একটা সুন্দর একটা কথা হচ্ছে কি, মানে আজাদ মিয়ার বুকে কোনো পোষণ
নেই। এটা আপনি কি করে দেখলেন?
মানে তখন ওখানে যাওয়ার পরে খালি গায়ে হয়েছিল না?
ও আচ্ছা।
তখন আমি বলতেছি যাগো, বুকে পোষণ নাই, তারা তো সীমার, তারা তো ভালো মানুষ না,
তাদের
মায়া দয়া নাই। পরে আমরা যে বাসায় উঠলাম না, ওই বাসায় সকালে একদম ভোরে উঠছি, পরে ওই বান্ধবী মানে ওই বাসায় রুম নিয়ে দেবে, ওদের রুমে বলছে একটু শো, দুজন অনেক রেস্ট ই করে আসছিস, ওরা জানতো আমাদের বিয়ে হয়েছে। আজাদ ভাই বলছে আমার যেটা বলবো, ওরা যদি জিজ্ঞাসা করে বলবো স্বামী স্ত্রী। পরে ওই মেয়েটার বোনের জামাই বাড়ির ঠিকানা কোন থেকে আসছে, ওনার মানে সারা শরীরে পশম, নিয়ে আইসা সাতমাট খুলে একদম খালি গায়ে। পরে ওনার বউরে সেই মারা মারতেছে, আমাদের কেউ কেন ওনাদের রুমে শুইতে দিছে। তখন আজাদ ভাই বলতেছে কি, তুমি না বলছো যাদের বুকে পশম আছে তারা মায়া, এই শালারদের সারা শরীরে পশম, তাহলে আর মায়া নাই কি লিগে, হাই কি লিগে বউরে মারতেছে। তা আমি কইতাছি ওইটা হেদের ব্যাপার। পরে যাক আমরা আলাদা রুম নিলাম।
ওইটা তাদের ব্যাপার ঠিক আছে, কিন্তু আপনি যে কথাটা বলছেন এরকম কথা কিন্তু সমাজে প্রচলিত আছে অনেক, আমি নিজেও শুনেছি। এগুলো আসলে সত্যি কিনা অনেক কিছু কিন্তু এভাবে জাজ করলে হয় না।
পরে আমরা পাশের রুমে আমাদেরকে রুম নিয়ে দিল ওই দিনে, পরে ওই মেয়েটা আমারে আর ওই যে বাসায় রুম নিয়েছি এই বাসায় আন্টি এক বলতেছে সত্যি মা সত্যি কথা কতমুখকে বিয়ে হয়েছে। পরে আমি বললাম না আন্টি আমাদের তো বিয়ে হয় নাই, আমরা বিয়ে করব। পরে আন্টি ওই দিনের ভিতরে সব ঠিক করছে, কাজী টাজি সব একদম ম্যানেজ করছে সবকিছু। হ্যাঁ বাজারে যাইলাম, যাই আমার ওই টাকা দিয়ে ল্যাপ তুষক মুষক সব কিনে টিনে মনে করেন টুম টুম সাজাইলাম। সাজার পরে ওই দিনে বিয়ে শাদী হইল, মানে ওর সাথে আমার বিয়ে হইল আর কি। হ্যাঁ বিয়ে হইল, পরে দুই রাকাত নামাজ পড়লাম।
আচ্ছা আপনাকে তো ফলের মধ্যে কি খাওয়ায় নিয়ে আসছে, তখন আপনার সেন্স ছিল না, কিন্তু এই যে দুই তিন দিন পরে,
না দুই তিন দিন না ওই দিনে,
ওই দিনে
ওই দিনে
তখনও কি আপনি কিছুই টের পাচ্ছেন
না? 28 তারিখে, না 28 তারিখে গাড়িতে উঠছি, 29 তারিখে আমাদের বিয়ে হয়েছে।
আচ্ছা মানে তখনও আপনি টের পাচ্ছেন
না? না না, পরে বিয়ে হয়েছে, নামাজ কালাম পড়লাম, পরে একটু পরে দেখি ওর নাম্বার একটা ফোন আইছে, মা মা নাম লেখা। পরে ও ফোনটা নিয়ে বাহিরে গেল, পরে কতক্ষণ পরে কথা বলে আসছে। আমি বললাম কার সাথে কথা বলছো, তোমার মা ফোন দিছে? পরে বলে হ, যাকর মার সাথে কথা বলছে। নামাজ কালাম পড়লাম আমরা দুজন কাজী, মিষ্টি টিষ্টি খাওয়ানো টাওয়ানো হলে যেটা হয় আর স্বাভাবিক মতো। পরে আমরা রাত্রে ঘুমাইলাম, দুজন শুইলাম, পরে ওর ফোনও বন্ধ আমার ফোনও বন্ধ। পরে ফোনটা ও খুলছে, খোলার পরে সুমা ফোন দিছে, সুমা ফোন দিয়ে তো সেই কান্নাকাটি করতেছে, সুমা তুমি আমার থিয়া কই গেছো? হ্যাঁ ও বইলে আসছে, আমি বাড়িতে যাইতেছি, আমি মানে তখন শুনলাম ওর কাছ থেকে। পরে ও বললো সত্যি কথা যে হ আমি এই জায়গায় আসছি, সুমারে এ জায়গায় আসছি, ই করছি। পরে এগুলো বলার পরে
ওগুলো ফোনে বলে দিল,
হ্যাঁ ফোনে বলে দিছে, মানে হাজবেন্ড ও স্বামীও মানে আমার জীবনে সবই ওর ধরতে গেলে তখন। পরে ও মানে আমার একটা টাচ করবে যে স্বামী যে স্ত্রীর প্রতি যে একটা ই বাসর রাত যেটাকে বলে ওরকম কিছুই ওর সাথে আমার হয়নি। তোমা ফোন দিয়ে ওর মনটা খারাপ করেছে, ও বলে আজকে এমন একটা রাত আমগো বাসর রাত, আর এর ভিতরে ও ফোন দিয়ে ডিস্টার্ব করে দিল,
যে কারণে আপনাদের বাসর রাতটা ভালো হলো না, তাই তো?
ভালো কি কিছুই হয়নি আমাদের।
আচ্ছা এখানে
মানে আমি ওই ফুলের মতো পবিত্রই আছি।
আচ্ছা বুঝতে পারছি, কিন্তু আপনি অপবিত্র হতেন না, আপনি তো সামাজিক ভাবে বিয়েতে বিয়েটা করলেন, তাই না? আচ্ছা দ্বিতীয় স্ত্রী হিসাবে আপনি বিয়ে করতেই পারেন, কিন্তু একটা কথা, এই যে আপনার বিয়ে হচ্ছে, আপনাকে সবাই জিজ্ঞেস করতেছে তোমাদের বিয়ে হয়েছে কি হয় নাই, সবকিছু আপনি সেন্সে ঠিক মতো বলে দিচ্ছেন, বাট আপনি আপনার বান্ধবীর হাজবেন্ড সে এই ব্যাপারটা কেন আপনার মাথায় কাজ করতেছে না?
এটাও আমি বুঝতেছি যে যদি আমার বান্ধবীর হাজবেন্ড,
কিন্তু আপনার কোন ফিলিংস নাই?
আমি ওইটা জানি না।
আপনি ওইটা জানেন না, সবই জানেন, এটা কিভাবে সম্ভব?
মানে আমি যা কিছু করতেছি সব আমার মাথায় ঠিক আছে, কিন্তু ও যেটা বলতেছে আমি ওইটাই করতেছি।
ঠিক, বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলে পড়ে গেলাম আমি। প্রিয় শ্রোতা, মানে আমি আপনাদের উপরই ছাড়ছি টোটাল ব্যাপারটা জাজ করার, আপনারা হয়তো আরো গল্প আগাবে পুরোটা সময় শোনার পরে বা আরো কিছু দূর যাওয়ার পরে হয়তো আপনারাই বুঝতে পারবেন যে ও আসলে যেগুলো বলছে সেগুলোর একটা যথোপযুক্ত একটা কারণ হয়তো নিশ্চয় খুঁজে পাবেন, কিন্তু এই সময় পর্যন্ত এসে সুমাইয়া সবই বুঝতে পারছে, কিন্তু ওর মানে সবচেয়ে প্রিয় বান্ধবী যার জন্য সে সবকিছুই করতে পারে, যেরকম ফিলিংস সাধারণত একটা বান্ধবীর প্রতি বান্ধবী থাকে না।
আমার মাথার ভিতরে আবার অনেক সময় কাজ করে যে হ্যাঁ ও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে, আমি তো সুমার জন্য এমনিই পাগল, দুজন একসঙ্গে সংসার করবো, তাতে কি?
আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আপনার মাথায় কাজ
করতো? হ্যাঁ এই ব্যাপারটাও আছে আমার মাথায়,
এই ব্যাপারটা ওর মাথায় কাজ করতো। আচ্ছা ঠিক আছে, তো পরবর্তীতে আগেই
তারপরে সুমা ফোন দিল, পরে ও কইতাছে আমি সকালবেলায় আইতেছি, সুমা তুই কান্নাকাটি করিস না, আমি সকালবেলায় আইতেছি। সকালবেলায় আমি ওর টাকা দিলাম, আমিও কইছি ওর কাছে যাইতে, সুমার কাছে যাইতে। তারপরের দিন সকালবেলা
আপনি আবার সুমার কাছে যাইতে বলছেন? আচ্ছা
হ্যাঁ, গেল। তারপরের দিন সকালবেলায় ও যখন যাইতেছে তখন মানে আমি কান্না করতেছি, কান্না করতেছি যে কি মানে আমার বিয়ে হইলো, হাজবেন্ড এখন আবার চলে যাইতেছে, তো আমার একটা কথা বলছে যে সুমাইয়া তোরে আমি নিমু অবশ্যই, কারণ এখন হয়তো বা নিতে পারি কি না পারি ওটা আমি জানি, কিন্তু আমি তোরে নিমু, তুই সারা জীবন একা থাকবি, আমি যেদিন তোরে ডাকমু সেদিন তুই আমার কাছে আসবি, আর আমি তোরে ডাকমু সমাজে যেদিন আমি সবার কাছে পরিচয় দিতে পারবো মাথা উঁচু করা যে ওই আমার বউ, তখন তুই
আসবি। অনিশ্চিত কবে হবে কি কবে হবে না
সেটা মানে এইভাবে বলছে, আমি এইভাবে মাইনে নিছি।
এইভাবে আপনি মাইনে নিছেন?
হ্যাঁ
ঠিক আছে, কিন্তু অযৌক্তিক ইমোশনের কাছে মানে নিজেকে আপাতত হার মেনে অনেক কিছু মেনে নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কি বলতে চাচ্ছি বুঝছেন আপনি? হ্যাঁ, যে ও কবে মাথা উঁচু করে দাঁড়াবে এটা সিনেমেটিক, আমরা সিনেমায় দেখতাম এগুলো আগে,
মানে আমি ওরকম নিজের প্রতি কোনো ই দেখাই না,
মানে ইমব্যালেন্সটা আপনার মস্তিষ্ক কাজ করছে না।
মানে আমি যে কি করবো তখন আমি বললাম না যে আমি নিজে বুঝতে পারি না, ও যেভাবে বলতেছে আমি সেভাবে করতেছি,
এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারলাম না যে কি এমন খাওয়ালো আপনাকেও।
ওটা তার ওই যে বললাম না শুধু আপেল খাওয়ালো, কয় পিস বিস্কিট খাওয়ালো,
আপেল এবং বিস্কিট খাওয়ালো, এগুলো খাওয়ালে মানুষ অজ্ঞান হয়ে যায়, তাদের চিন্তাই করে নিয়ে যায় রাস্তাঘাটে আমরা দেখি, হ্যাঁ মলম পার্টি না কি বলে তাদের খপ্পরে, কিন্তু আপনাকে এমন কি খাওয়ালো যে আপনি হিপনোটাইজড হয়ে গেলেন একেবারে বসে চলে আসলেন?
আমি কিভাবে বলবো,
এই ব্যাপারটাও কিন্তু আমার একটা খটকা লাগছে। তারপর
পরে ঢাকা আসলো সুমার কাছে, আমি তো চিটাগাঙ্গে আছি। পরে আইসে ও আমার সাথে ভালোই কথা বলতেছে, কয়দিন এক মাস গেল ভালোই কথা বলতেছে। আমি আবার ওখানে চাকরি নিছি গার্মেন্টসে, আর আমি খাওয়া দাওয়া করবো কেন, আমার 18,000 টাকা শেষ চিটাগাঙ্গে, আমার ওই 18,000 টাকা শেষ, তখন খাবো কিভাবে? পরে চাকরি নিলাম, এক মাস পরে উল্টা পাল্টা আজাদ মিয়া আমার সাথে কথাই বলে না, ফোন দিলে আমার গালি গালাজ করে, সে বিস্ত্রী গালি গালাজ করে আমি ফোন দিলে। হ্যাঁ, তখন আর আমি ফোন দিই না ওর কাছে, ফোন না দিয়ে পরে আমিও ঢাকা চলে আসলো। এক লোক কাজ করতাম ওরকম একটা মেয়ের বাসায় উঠলাম, পরে সুমার এক বলছি যে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ তোমার স্বামী আমার বিয়ে করছে, তখন সুমা আমার প্রতি ই দেখাইতো যে তাহলে তুমি দূরে দূরে থাকো কেন।
আচ্ছা, সুমাকে এর মধ্যে জানতে পারে নাই আপনার সাথে বিয়ে হয়েছে?
হ্যাঁ জানছে।
তারপরে সুমার রিয়াকশন কি ছিল আপনার প্রতি?
না, ও কোন রিয়াকশন ছিল না, ওর
নর্মাল,
একদম নর্মাল। ও আরো আমার ই দিত যে তাহলে তুমি দূরে আসো কেন, তুমিও গাড়ে আসো। আইসা ওর কলার দূরা কল যে তুই আমার বিয়ে করছিস, আমার খাওয়াবি না কে, ওরও খাবি আমারও খাবি, দুজন।
আচ্ছা, মানে এই স্বার্থ হাসিলের জন্য আপনাকে ও সাপোর্ট দিচ্ছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, ও এটাও কিন্তু স্বার্থের জন্যই করতেছে, এই কথাগুলো যে আমার বলতেছে এটাও স্বার্থের জন্য।
আচ্ছা, তারপরে কি হলো?
এরপরে আমার এটা বলতেছে কিন্তু আমি আজাদদের প্রতি কোন ই দেখাচ্ছি না। পরে সুমা কইতাছে তুমি করে তো এমনি রাস্তাঘাটে পোলা পাইন ধরা হুজুর দিয়া বিয়া করাইছে, তুমি কোন এমনি কাজের অফিসে বিয়ে হয়েছে? আমি কই হ্যাঁ কাজের অফিসে বিয়ে হয়েছে। কই দেখি কাবিনের কাগজটা আমার দেখাও।
আজাদ বলতেছে?
না, সুমা বলতেছে।
আপনাকে?
হ্যাঁ, যে কাবিনের কাগজটা আমার দেখাও।
আবার না, আপনাকে বললো যে ওর ঘরে তুমি ওঠো, ওকে ধরো যে তোমাকে খাওয়াচ্ছে না?
হ্যাঁ,
আবার এই কথা বলতেছে।
কিন্তু আমি তো ওগুলা করলাম না ওর প্রতি, ওর প্রতি যখন না করলাম তখন আবার ও অবিশ্বাস করতেছে যে আমাদের এমনি মানে কাজে দিয়া বিয়ে হয়নি, এমনি রাস্তাঘাটে খোলা পায়ে ধরে বিয়ে।
তখন কি আপনি ঢাকায় চলে এসে সুমার সাথে দেখা করছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আজাদ কোথায়?
আজাদ এখানে আছে, ওর সাথেও দেখা হইতেছে মাঝে মাঝে। তখন সুমা এটা বললো, পরে আমি কাবিনের কাগজটা ফটোকপি করে আইন না ওরে দেখাইলাম যে দেখো তুমি না মিথ্যা বলছো যে আমাকে হুজুর দিয়ে এমনি বিয়ে হয়েছে, তাহলে কি কাবিনের কাগজ হইতো? হ্যাঁ। পরে ও কাবিনের কাগজটা দেখলো, দেখার পরে ও কয়েকদিন পরে ডিপোস লিটার পাঠাইলো।
ডিপোস লিটার পাঠাইলো?
হ্যাঁ।
কে?
সুমা। পরে ডিপোস লিটার পাঠাইছে মানে এলাকায় আসার পরে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, নাম হচ্ছে সুয়াগ। হ্যাঁ, ওর সাথে প্রেম করি। তা আমার যে ওই বিয়েটা হয়েছে এটা সুয়াগ জানতো না। পরে ও আমার ওই কাবিনের কাগজটা এই কাজে লাগাইছে, এই জন্য ওই স্বার্থের পিছে আমার সাথে ওই যে মিষ্টি মিষ্টি কথা বলছিল, কাগজটা
আপনার কাছ থেকে
হাতায় নেওয়ার জন্য। দিছি আমি ওই কাবিনের কাগজটা, নিয়ে যেমনি হোক কাজের অফিসে কেমনে করছে ওই ডিপোস লিটার পাঠাইছে, ডিপোস লিটার পাঠাইছে, তা ওই সোহাগের হাতে দিছে ওই ডিপোস লিটারটা।
সোহাগটাকে যেন,
সোহাগটা মানে আমি ঢাকা আসার পরে ছেলেটার সাথে প্রেম করতাম।
বিয়ের পরে আপনি আবার প্রেম করতেন?
হ্যাঁ, বিয়ের পরে ছেলেটার সাথে প্রেম করতাম, কিন্তু ওই ছেলেটারে বলিনি আমার যে বিয়ে হয়েছে।
কেন এই লুকোচুরিটা? কেন
আপনিও
না আজাদের সাথে সুমার কোন সম্পর্ক নাই?
হ্যাঁ, আজাদের সাথে সম্পর্ক আছে মানে সুমার এমনি আয়সা দেখাশোনা করে, কোন টাকা পয়সা
থাকে? কোথায়
সুমা থাকে? ওর মার বাসায়।
মার বাসায়?
হ্যাঁ, ওর মা আছে।
ওকে, মানে খুব দ্রুত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে, মানুষের জীবন কিন্তু আসলেই এমন, মানে এত দ্রুত ঘটবে যেটা মানে খুব ইনস্ট্যান্ট বুঝে নেওয়াটা টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা সুমাইয়ের জীবনের গল্পটা যেভাবে শুনে আগাচ্ছি তাতে করে প্রত্যেকটা অংশই আমরা ক্লিয়ারলি টের পাচ্ছি যে ওর জীবনে কি হচ্ছে এবং সামনে কি হবে, এটা হয়তো আজ করতে পারছেন আপনি কিন্তু দেখা যাবে যে ওটা হচ্ছে না। এরকম একটা জীবনের গল্প আজকে আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে, আর যে সেতু আছে আপনার সাথে। প্রিয় শ্রোতা, একটা বিরতিতে যাবো এই মুহূর্তে, যাবার আগে আপনাদের জন্য একটা সুখবর আমি দিতে চাই, সেটা হচ্ছে যে জীবনের গল্প 4 বইটি বাজারে আসছে এবার বইমেলা শুরু থেকেই আপনি পাবেন, এবং এবারের বইটি অন্যান্য বারের বইয়ের চেয়ে অবশ্যই ভিন্নতর, এই ব্যাপারটা আমি আপনাকে নিশ্চিত করছি। বইটি বর্ণপ্রকাশ থেকে বের হচ্ছে, বইটির নাম হচ্ছে জীবনের গল্প 4, একেবারে বইমেলা শুরু থেকেই আপনি বইটি পাবেন। আর আপনি বাসায় বসেই বইটি পেতে এবং আপনার বইয়ের প্রি অর্ডার করে রাখতে ফোন করতে পারেন এই নম্বরটিতে, মন দিয়ে শুনবেন নম্বরটি, 09638771771। আবারও বলছি 09638771771, এটা ক্লিক অ্যান্ড ডিলের নাম্বার, এদেরকে ফোন করলে আপনি ওদেরকে আপনার রিকোয়ারমেন্ট জানালেই ওরা সেভাবেই ব্যবস্থা নিবে। এবং এই নাম্বারটিতে আপনি যে কোনো সময় ফোন করতে পারবেন, অর্থাৎ দিন রাত যে কোনো সময় 24 ঘন্টা এই নাম্বারটা খোলা আছে, যে কোনো সময় আপনি ফোন করতে পারবেন। সো প্লিজ এই নাম্বারটিতে ফোন করুন আর বইটি কালেক্ট করুন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বইটিতে এমন একটি গল্প থাকছে আপনার জন্য যেটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি, এবং গল্পটি কখনো প্রচার করব কিনা সে ব্যাপারেও আমরা সন্দিহান। সো প্লিজ বইটি আপনি কিনুন। আর ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, সুমাইয়ার জীবনের গল্প আমরা শুনছি, খুবই অদ্ভুত একটি জীবনের গল্প, কোথাও যাবেন না, বাকি অংশগুলো নিয়ে ফিরে আসছি একটু পরে। ক্লোজ
presents Hello 8920 Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 এফএম আপনি শুনছেন, আর অদ্ভুত এক জীবনের গল্প আমরা এখানে শুনছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং আজকেও সাথে আছেন। আপনারা ছাড়া আসলে অনুষ্ঠান মূল্যহীন। সুমাইয়া আছে আমাদের অতিথি, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ওর কাছে চলে যাচ্ছি, কারণ এমন একটা টাইমে আমরা ছিলাম যে জায়গাটার সাসপেন্সটা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আপনাকে ডিভোর্স লেটার পাঠালো কৌশলে, আপনার কাছ থেকে কামিন নাম্বারটা নিয়ে নিল সুমা, আপনার বান্ধবী। ডিভোর্স লেটারটা পাঠালো কে কাকে, ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন।
মানে হ্যাঁ, মানে আজাদ মিয়া তো আমাকে ডিভোর্স দিছে, তো আজাদ মিয়া দিতে চায়নি, সুমা যেভাবে হোক সিগনেচার করায় ডিভোর্স লেটারটা।
ও আচ্ছা, মানে আজাদকে দিয়ে সুমা আপনাকে ডিভোর্স লেটার পাঠালো। ওকে,
ওই সুহাগ ভাই দ্বারা পাঠাইলো। পরে সুহাগ ভাই আমারে বলতাছে,
সুহাগ ভাই মানে আপনি আবার এর মধ্যে ঢাকায় এসে আবার প্রেমও করলেন। আচ্ছা, মানে আপনি তো কোনো আশার আলো পাচ্ছেন না আজাদের কাছ থেকে, তাই না? আবার ছেলেদের প্রতি আপনার কোনো অ্যাট্রাকশনও নাই?
না।
আজাদের সাথে কি বৈবাহিক কোনো সম্পর্ক জীবন ছিলও হয় নাই?
না।
কতদিন ছিলেন আজাদের সাথে? এক দুই দিন।
একদিন, শুধু একটা রাত। বিয়ে হয়েছে যে রাত, শুধু ওই রাতটাই, তারপর দিন সকাল।
এবং সেই রাতে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি? আচ্ছা, তো আপনি সোহাগের সাথে আবার রিলেশনশিপ আছে। আচ্ছা, আপনার ডিভোর্সের ব্যাপারটা যাচ্ছে, কিন্তু এর আগে একটু সোহাগের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই।
মানে সোহাগের সাথে আমি ঢাকা আসার পরে ওর সাথে আমার একটা সম্পর্ক, মানে প্রেম। হ্যাঁ, ও আমার অফার দিছিল, তো আমি তাতে রাজি হয়েছি, রাজি হয়ে ওর সাথে প্রেম করতেছি।
না, আপনার তো কোনো অ্যাট্রাকশন নেই সাধারণত ছেলেদের প্রতি, কিন্তু ওর প্রতি?
মানে ছেলেদের প্রতি অ্যাট্রাকশন নাই বলতে বলে কি, ওই যে যখন আমরা একবার বলছিলাম না যে ছেলেরা অফার দেয়, হ্যাঁ দুই চার দিন কথা বলি, পরে যখন আমি বলে তোমাদের সাথে আর কথা বলবো না, আর ফোন দিও না,
দিস ইজ নট অ্যাট্রাকশন,
এরকম
এরকম ভাবে এটা ও মেনে নিল। আচ্ছা, আর আপনি আজাদকে বিয়ে করলেন অনলি বিকজ অফ সুমার হাজবেন্ড ও, তাই? সুমাকে আপনি বেসিক্যালি অনেক বেশি পছন্দ করেন, যেটাই হোক এই কারণে আপনি আজাদকে বিয়ে করলেন। ওকে, আবার ডিভোর্স দিল তারপর থেকে? হ্যাঁ, বলেন।
এরপর ডিভোর্স লেটার দিল, যাক দিছে, আমার আর কোনো প্রতিবাদ নেই, আমি এরকম যাক দিছে, ওর ওর মন চাইছে ও করছে, ওর ভালো লাগছে না, আবার ওর ডিপোজিটটা দিয়ে দিছে। কিন্তু আমি তো জানতাম আজাদ নিয়ে এই ডিপোজিটটা দিছে, কিন্তু এটা কিন্তু সুমা চালাকি কইরা আজাদ বাইরে দিয়া সিগনেচার করার পরে পাঠাইছে।
আচ্ছা,
তো আমার বোন বিয়ে হয়েছে বরিশাল কুয়াকাটা, তো কুয়াকাটা গেছি বেড়াইতে কয়েকদিন পরে, গেছি পরে ওখান থেকে মানে আসবো, এখন লঞ্চে আসা লাগবে, তো তো আসবো, তো একটা ছেলে একে অফিসে চাকরি করতাম, তো ছেলে বলতেছে কি সুমায়া তোমরা তো বরিশাল গেছো, তো যদি আসো তাহলে আমতলের লঞ্চে আইসো, তো একসাথে যাবো, আমগুলো গিয়ে সিট উঠাইও, তোমরা তো একবারে ঘাটের থেকে উঠবা আর আমরা মাঝখান থেকে উঠবো। তো আমি বললাম যে আচ্ছা, তো আমরা আমতলের লঞ্চে যাম। তো গেছি, আরে ভাই কি জ্যাম লঞ্চে, ঈদের সময় তো সেই জ্যাম। তো যাওয়ার সময় একটা আন্টি কইতাছে কি আমার আপার মেয়ে ছিল, ছেলে ছিল গুড়াগাড়া, পরে কইতাছে এই গুড়াগাড়া লইয়া এই লঞ্চে তোমরা উঠতে পারবা, আজকে যাইও না কালকে যাইও। পরে আমার আপা হাসিয়া কইতাছে কি ঝামুনাতে থাকমু, কই আমনে কো বাড়ি থাকতে দিবেন, পরে কয় হওয়া লাগলে দিম। পরে তারপরও আমরা যাওয়া ধরছি, যাওয়াইতে হইবে, চাকরি করি, অফিসে যাওয়া লাগবে। পরে গাড়ি গেছি, যে বেটা টিকিট কাটে হে বেটা, ওই এক কথাই কইতাছে যে গুড়াগাড়া লইয়া যাইতে পারবা না আজকে, যাইও না। তো যাক না যায়া, ওনে আয়া খারা রেছি, পরে দেখি ওই মহিলা গোসল করে আইসি, আয়া পরে কইতাছে কি যাও নাই, আও আমগো বাড়ি আও। তো গেছি আমরা সবাই হ্যাগো বাড়ি।
এটা কি বরিশাল থেকে ফেরার সময়?
হ্যাঁ, গেছি হ্যাগো বাড়ি, এখনো ফিরি নাই, ওই বরিশালে আছি, লঞ্চে তো উঠিয়ে নি, মানে ভালোই অবস্থাশালী। তারপরে গেছি দুই বোন দুই দুলা ভাই, তারপরে আমি। তো গেছি, যাওয়ার পর ওই মহিলা গো বাসায় ভাত টাত খাইলাম, হ্যাঁ জামাই আসছে গাড়ে লস গেছে, পরে হ্যাঁ জামাই আসছে, আয়া কয় কি এই ঘুরা গাড়ি তো কইছিলাম যে যাইতে পারবি না লঞ্চে, মুগো বাড়ি থাক, এরাই আইসে আমগো বাড়ি। পরে কয় হয়, পরে হেই করছে কি মুরগি নিয়ে আইসে, পরে আমার আফা আর ওই মহিলা মুরগি বাঁচতাছে।
আচ্ছা,
পরে এর ভিতরে গল্প করতেছে দুজন মিল্লা যে কয় ছেলে মেয়ে, পরে ওই আন্টি কইতাছে আমার এক ছেলে এক মেয়ে, তে মেয়েটা বিয়ে হয়েছে ঢাকা স্থানীয় পোলার কাছে, আর একটা ছেলে আছে। পরে কয় বিয়ে শাদী করার নাই, কয় গেদু ওরকম ভালো লোক পাই না, মাইয়া পাই না ভালো বিয়ে শাদী যে করাম। পরে কয় দেখেন, পরে কয় তো এগিয়া তোমার কি লাগে, কয় বইন, কয় এরকম ছোট ছোট মাইয়া পাইলে তো আমার পোলার লেগে রাখতাম। এমনি কথাবার্তা উঠতে উঠতে আমার আফাও রাজি, হ্যাঁ রাজি,
মানে আপনার সাথে বিয়ের ব্যাপারে?
হ্যাঁ, আমার সাথে বিয়ে,
ওনার ছেলে?
হ্যাঁ, ওই আন্টির ছেলে। পরে আমার বোন কথা বলতেছে, এমনি এমনি কথা কথা উঠে গেছে, হ্যাঁ বিয়ে হইবে।
আচ্ছা, তখন আপনার ফ্যামিলি তো জানে না না আজাদের সাথে এত কিছু?
হ্যাঁ জানে, আমার মা জানে, আর কেউ জানে না, আমার মা জানে।
এগুলোকে আপনি জানাইছেন না?
হ্যাঁ, আমি আমার মারে আমি নিজেই জানাইছি, আর বাট আমার মারে মানে আমি খুবই ভালোবাসি, বুঝছেন,
ছোটবেলা
থেকে কামাই করে খাওয়াইতেছি ছেলেদের মতো, ছেলেরাও এরকম কামাই করে কোনো মারে খাওয়ায় না, আমি ছোটবেলা থেকে যেভাবে কামাই করে মা বাপরে খাওয়াইছি। তো যাক হয়েছে, এখন বিয়ে শাদী ঠিক, এখন বিয়ে হইবে না কলমা পরে রাখবে, এগো জামাই ঢাকা স্থানীয়,
মানে ওইখানে সাথে সাথে আলোচনায় বিয়ে ঠিক,
সাথে সাথে বিয়ে। হ্যাঁ, পরে দুই দিন ছিলাম, তিন দিনের দিন বিয়ে, মানে কলমা পরায় রাখছে, বিয়ে হইবে পরে, সামনে কুরবানি, তো কুরবানির সময় হ্যাঁ জামাই আছে এই জায়গায় ঢাকা, হ্যাঁ জামাই আয়া পরে বিয়ে শাদী হইবে, তো কলমা পরায় রাখছে, তো গায়ে হলুদ মুলুদ দিছে। আমার আফা বলছে যে কোন কথা বলবি না, আমরা যেটা বলি ওইটাতেই কবি, যে আমার গার্জিয়ান যা বলে তাই। পরে আমি করলাম পপুলারে দেখা টাকা, কয় তুই কি দেখবি, তুই আমার গাইছিস না আমরা তোর গাইছি।
এই ব্যাপারগুলো এখনো প্রচলন আছে না?
হ্যাঁ।
আপনি কত সালে দ্বিতীয় বিয়েটা হচ্ছে?
দ্বিতীয় বিয়েটা 2013 সালে।
2013 সালে, এই মাত্র কয়েক বছর আগে। আচ্ছা, এইগুলোর ব্যাপার তো অনেক আগে ছিল, যে মেয়ের জন্য একটা ছেলে ঠিক করলো, একেবারে বিয়ের আসর ছাড়া দেখা যাবে না। আপনারা ভালো মনে করেই ঠিক করলেন, আপনি দেখলেন হয়তো তার ফাইন্যান্সিয়াল অবস্থা, তার সামাজিক স্ট্যাটাস, কিন্তু এটাই কিন্তু সব নয়। যার সাথে যার সংসার করতে হবে সারা জীবন, ওদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানসিক বোঝাপড়া না হলে যতই অর্থশালী হোক আর সামাজিক স্ট্যাটাস আলা হোক না কেন, এটা কখনোই একটা সুন্দর একটা আনন্দের সংসার হয় না। অনেক ক্ষেত্রে হয়েছে, সবসময় হয়তো হয় না, ম্যাক্সিমাম টাইমে এই ব্যাপারটা একটু ভেবে চিন্তে করা উচিত। যাদের বিয়ে হবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, দেখা সাক্ষাৎ, এগুলো ইম্পর্টেন্ট। তো আপনার কি হলো, দুদিন থাকলেন, তিন দিন বিয়ে হলো,
বিয়ে গায়ে হলুদ টলুদ দিল, মানে কলমা পরে রাখছে, বিয়ে হয়নি।
আচ্ছা,
হ্যাঁ, তো গায়ে হলুদ টলুদ দিল, ইটি হইলো, পরে ছেলেরে আমি দেখছি ঘরে আসছে।
ছেলে কি মানে কোথায় থাকতো?
ওখানেই থাকতো।
ও আচ্ছা।
ওদের বাড়িতে কোনো কাজকর্ম করতো না। ছেলে হচ্ছে পাগল।
পাগল?
হ্যাঁ,
মানে সিরিয়াসলি সে ম্যাড?
হ্যাঁ, মানে একবারে না, কিন্তু মানে একবার পাগলে ধরতে হয়।
এটা কি আপনি জানতেন?
না না, আমি কিভাবে জানতো?
আচ্ছা, এগুলো কিছুই আপনারা কেউ জানতেন
না? না না, আমার বোনও জানতো না, কেউই জানতো না।
হ্যাঁ, তারপর?
পরে মানে আমার দুলাভাই তাই আমার দেখাইলো, এই যে ছেলে, তো দেখি হাঁটতেছে কেমন যেন, মানে একটা ছেলে, একটা হ্যান্ডসাম ছেলে হাঁটবে সেভাবে। আমার বোন জামাই এই কথা একটাই, যে বেশি বুঝিস না, আম করছো বেশি বুঝোস, আমরা জেনে দেবো হ্যাঁ নেই।
আচ্ছা, ওনারা এইভাবে ফোর্সলি জোরপূর্বক বিয়ে দিচ্ছে কেন আপনাকে?
বিয়ে দিচ্ছে যে আগে একবার হয়েছে, নিজে একাভাবে করছি, ওখানে সংসার করতে পারিনি।
এখন যে করে হোক আপনাকে দ্বিতীয় বিয়ে দিয়ে বিদায় দিতে হবে।
হ্যাঁ, বিদায় দিতে হবে। আবার আমার বোন জামাইর এখানে একটু কারণ ছিল, আমার বোন জামাইর মানে ভাই আছে, তো ওর ভাই আমার বিয়ে করতে চাইছিল, মানে কোন প্রেম টেম কিছু না, বিয়ে করতে চাইছিল।
মানে আপনার বোনের স্বামীর ভাই?
হ্যাঁ, মানে অর্থাৎ আমার বিয়াই। আমার বোন জামাই তো আমাকে নেবে না, কারণ এক সংসারে দুই বোন নেবে না কখনো।
ও, এটা একটা কারণ।
আবার আমার আইটা কারণে আমার আগে বিয়ে হয়েছে।
আচ্ছা, ও আচ্ছা আচ্ছা।
তো যাক, এভাবে যাক, ওখানে বিয়ে হইলো, পরে আমরা ঢাকা চলে আসলাম, পরে কুরবানির পাঁচ দিন আগে তুলে নিতে আসবে আমারে। ছেলের সাথে ফোনে কথা বলি, কেমন যেন কান্না করে, কোকো আমার বউ আহে না কে বলে কান দি, স্কুলের মাঠে বৈশা কান দি, মানুষ ফোন করে বলে আমারে। তখন আমি যাইতে চাই না, যে আফা না, এ জায়গায় হইবে না। তখনও আমার বোন আমারে খুবই ই করে, মানে বুঝায় ই করে, যে দেখ ওখানে কোনো ভেজাল নাই সংসারে, একটা পোলা একটা মাইয়াই মাইয়া, তাও ঢাকা স্থানীয় পোলার কাছে বিয়ে হয়েছে, ওখানে যা আছে জায়গা সম্পত্তি সব তো তোর।
আচ্ছা, এইগুলোই দেখলো না?
হ্যাঁ,
এই যে একটু আগে আমি বললাম না, যে অর্থ সম্পদ আছে কিনা, সামাজিক স্ট্যাটাস আছে কিনা, এগুলো দেখে বিয়ে দেয়। ছেলেটাকে তারাও দেখে নাই, জাজ করে নাই একবারও, আপনাকেও দেখতে দেয়।
দেখছে কিন্তু তারা জাজ করে নাই,
জাজ করে নাই। আচ্ছা, তার ফলশ্রুতিতে কি হলো দেখি বলেন।
পরে যে নিল উঠায়া, উঠায়া নেওয়ার পর দেখি ভাইয়া কেমন যেন, মানে স্বামী স্ত্রীর যেরকম যে একটা ই, বাসর রাতে ওর সাথে কথাই বলেনি।
আচ্ছা,
মানে মানুষ যাই হোক কিছু না হইলেও একটা কথা বলে তো বোর সাথে, ওরকম কোন কথা ও জানেই না, বলবে কি, ও কথা বলে কেমন তুতলায় তুতলায় করে যাকে। মানে তিন দিন পরে আমাদের একটা শারীরিক সম্পর্ক হয়েছে, তিন দিন পরে, বিয়ের তিন দিন পরে।
সেটা ইন্সপায়ার কে করছে? ও তো পাগল, ও তো কিছু বুঝে না।
ওর বোন জামাই কিভাবে কিভাবে কি শিখাইয়া দিছে, যে যায় বোর সাথে এরকম, মানে ওরকম কোন থাকা না, যে যেরকম একটা স্বামী স্ত্রীর রিলেশন ওরকম না। তখন মানে এমনি আমার সাথে কথা বললো, তখন কাজকাম করে না, আমি ওরে বলি তুমি কোনো কাজকাম করবা না, সারা জীবন আমরা চলবো কিভাবে, কয় আমার আব্বা আছে না, আমি কই তোমার আব্বা মরে গেল তখন, কয় মরবে না জীবনেও, এটা কি ভালো মানুষের কথা যে মরবে না জীবনেও। তো যাকে এভাবে কথা বলে, ওর মাও ওরে পাগলে বলে। তারপর ওর মা মানে ওদের দিক দিয়ে দিয়ে আমার রাখতে চাইছিল, যে আমার ছেলে না থাক, আমরা তোরে সুখে রাখবো। স্বামী যদি যেখানে সুখে না রাখতে পারে, ওখানে শ্বশুর শাশুড়ি কি করবে? একটা মেয়ে বিয়ে বসে স্বামীরে দেখাই, তারপরে ওই চাষি শাশুড়ি আছে ওই বাসায়, তো চাষি শাশুড়ি আমার সাথে খুব মিল। আরে আমি আম্মু ডাকি, তো হে কথা মা তুই তো আমার আম্মু ডাকস, আমি চাই না ইচ্ছা করে আমার মেয়ের জীবনটা এই জায়গায় নষ্ট হোক। আমি এই জায়গায় জৈল্লাপুরা মরতাছি এই 11 বছর ধরে, আমি চাই না তুই ওই জায়গায় জৈল্লাপুরা মর। পাশে তো নামাজ পড়া, তখন আল্লাহর কাছে কইতাম আল্লাহ যদি আমার এখানে সুখ হয় তুমি যেভাবে হোক যত কষ্ট হোক আমার এখানে রাখবা, আর যদি আল্লাহ আমার এখানে সুখ না হয় তুমি যে কারো উসিল্লায় আমার এখান থেকে বের করে নিয়ে যাবে। পরে ওই চাষি শাশুড়ি একদিন কয় কি, তখন বাচ্চা হয়েছে মেয়েটা সিজারে হয়েছে, হওয়ার পরে কয় তুইও যাবি গা আমিও যাবো।
চাষি শাশুড়ির সমস্যা কি ছিল?
চাষি শাশুড়ির সমস্যা কি ছিল তা আমি জানি না, ওনার হাজবেন্ড খুবই বয়স্ক বলতে মানে ওনার চেয়ে মনে করেন 30 বছরের বয়স,
30 বছরের পার্থক্য।
হ্যাঁ, উনি 10 বছর সংসার করছে, তখন ওনার মেয়ে দুইটা, একটা মেয়ের বয়স হয়েছে 8 বছর, একটা মেয়ে মাত্র হইল। তো তোমার উনি কোথায় আছে আমিও চলে যাবো, তখন আমার বাবু পেট বোন জামাই শিখাইয়া দেয় 10-12 দিন পরে এসে একদিন, তো কিভাবে যেভাবে হোক প্রেগনেন্ট হয়েছি 1 মাস। তখন চেক আপ করাইলাম, হ্যাঁ ESRS। তো আসার পর চাষি শাশুড়ি আমারে মায়াবড়ি যেটাকে বলে ওইটা আমার লাল ট্যাবলেট গুলা 4টা খাওয়াইছে গরম পানি দিয়া বাচ্চা নষ্ট করার জন্য। তোরে এই জায়গায় রাখবো না, তাহলে বাচ্চা রাখবো কিসের জন্য?
কে এটা? চাচি শাশুড়ি?
চাচি শাশুড়ি।
আচ্ছা, উনি চাচ্ছেন না আপনাকে এখানে রাখতে,
না
তাই আপনাকে 4টা খাওয়াই দিলে যাতে বাচ্চাটা নষ্ট হয়?
বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উনি কথা পরে আমার হয় না, নষ্ট হয় না।
আচ্ছা,
বাচ্চা ঠিকই আছে।
আপনি কি চাচ্ছিলেন বাচ্চাটা নষ্ট হোক?
আমিও চাইতেছিলাম যে বাচ্চা নষ্ট হোক আর আমিও এখান থেকে না থাকি চলে যাই, কারণ আমার ব্যবহার আচরণ ভালো লাগতেছে না। কেমন যেন মানে স্বামী কেমন যেন হাত ঘুরে ঘুরে কেমন পাগলের মতো কথা বলে।
কিন্তু কথা হচ্ছে যে সন্তানটা তো আপনার, যাই হোক সন্তানটা কেন নষ্ট করতে চাইলেন আপনি? এটা মার তো অবৈধ না হলে সে সন্তানটা
এখানে থাকবোই না,
করবে না,
এখানে থাকবোই না।
সন্তানটা নিয়ে চলে যেতেন বা আরেক জায়গায়। কি অবিবাহিত বলে আবার বিয়ে করার ইচ্ছা ছিল আপনার?
না না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না,
কোনো ইচ্ছা ছিল
না।
আচ্ছা ঠিক আছে, ঘটনা কি হবে কোন দিকে যাবে তা একটু পরে ফিরে এসে আমরা জানতে পারবো। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আমি আরজি সেতু আছি আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন। ছোট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন। এবং অদ্ভুত একটা গল্প আজকে আমরা এখানে শোনাতে পারছি, আমারও ব্যাপারটা ভালো লাগছে যে এরকম একটা গল্প যেটা আপনার জীবনে অফকোর্স ইফেক্টিভ হবে, আপনার জীবনে একটা শিক্ষা বয়ে আনবে এই গল্পটা। আমি এর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি সুমাইয়ার কাছে। আপনি চাচি শাশুড়ি আপনার বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করলো, হলো না তাই না? এবং আপনিও তাতে সম্মতি দিলেন। আচ্ছা, এবং তারপরে দুজন একসাথে কি করলেন?
পালাম, মানে রাত্রে পালাম। পালার পর আমার চাচি শাশুড়ি করলো কি, পাশের বাসায় গেলো, তুই ট্রেনে থাক আমি পাশের বাসার থেকে আসি। তা আমি কইছিলাম আচ্ছা, পাশের বাসায় আর মেয়ের আনতে গেছে। পরে আইসা হ্যাঁ করছে কি, ওই জায়গায় একটা মহিলারা যায় কইছে কি, ওর শাশুড়ি যায় খবর দাও যে বউ পলাইতাছে।
আপনার চাচি শাশুড়ি এটা
করছে? হ্যাঁ, উনি এটা,
উনি তো আপনাকে পালাতে হেল্প করছে।
হ্যাঁ, এরপর আবার উনি এটা করছে।
আচ্ছা,
উনি আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করতেছে, মা তুই যা, মা আমার তো অর্ধেক বয়স শেষ, বিয়ার আমার 10 বছর হয়ে গেছে গা বিয়ার বয়স, তুই তোর জীবনটা নষ্ট করিস না, তুই যা, টাকা পয়সা দিল আমারে।
এই চাচি শাশুড়ি?
হ্যাঁ দিয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া গেল আর আমার শাশুড়ি আইল।
তো উনি এগুলো করলো কেন, আপনাকে নিয়ে বের হলো আবার?
এটা উনারও স্বার্থ ছিল কিছু, জায়গা জমি আছে তো ওই জায়গায়
আপনাকে বাড়ি থেকে বের করা,
বের করা মানে আমি খুব একটু চালু ঠিক আছে।
আচ্ছা,
আমার শাশুড়ি এসে আমার হাতে নাতে ধরে ফেলাইস, বউ তো পালাইতে ধরছে।
এখানে ওই যে একটা সংসার ভেঙে ফেলা, সেটার পিছনে কিন্তু সম্পত্তি
আছে, সম্পত্তি আছে, মানে এই সম্পত্তিটা খুবই দাম একবারে শহরে,
যতটুকুই থাকুক না কেন আমাদের সমাজে কিন্তু এটা দেখিয়ে যে সম্পত্তির কারণে।
আমি ছিলাম বড় বউ, ওদের পুরো ফ্যামিলির ভিতরে আমি বড় বউ।
আচ্ছা, যে কারণে আপনার বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা হলো এবং আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, সম্পত্তি কিন্তু একটা ফ্যামিলি ধ্বংস করে, ভাই ভাইকে খুনও করে ফেলে, ইভেন ফ্যামিলির মধ্যে খুনাখুনি হয় সম্পত্তির কারণে। কিন্তু একটু ভেবে দেখবেন প্রিয় শ্রোতা, সম্পত্তি কি কোন সম্পর্কের চেয়ে বেশি কি না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অ্যান্সার পাবেন। যাই হোক, তারপরে কি হলো?
এরপরে যাক আমার শাশুড়ি আয় ধরে ফেলাইলো, পরের দিন বিচার টিচার হইলো যে তুই, আবার আমার লাখিসের ভিতরে হেয়ার কাপড় চুপো ছিল।
আচ্ছা,
পরে কয় তুই হেয়ার কাপড় চুপো চুরি করে লইছিস কি? আমার শাশুড়ি কইতাছে হ্যাঁ। আবার হের মেয়ের স্কুল ড্রেস ছিল, কয় ডাকা নিয়ে বাগনি করে পড়াবি এলে কি স্কুল ড্রেস চুরি করে লইছিস? তা আমি এত অপবাদ সহ্য করতে পারতাছি না, আমি নামাজ পড়তেছি দোতলার উপরে আর হ্যাঁ নিচে দাঁড়ায় দাঁড়ায় এগুলা বলতেছি।
আচ্ছা, তারপর আপনি কি বলে দিলেন না আপনার
শাশুড়ি? হ্যাঁ হ্যাঁ বলে দিছি।
তারপর
পরে আমি বলে দিছি, উনিও তো আমার সাথে যেতে চাইছিল, পরে উনি তো অস্বীকার ওই জায়গায়, উনি আমার একটা থাপ্পড় মারছে। তো অস্বীকার যাক এভাবে গেছে, 10 দিন পরে আমার শ্বশুরের শাশুড়ি সবাই দোকানে গেছে, আমার বাসায় একা রাখতে চায় না আমার শ্বশুরে, যখন দোকানে যায় আমার নিয়ে যায় সাথে করে, পাশের রুম আছে দোকানের লগে ওই জায়গায় বসে আর রাখো। আমার শ্বশুর অনেক ভালোবাসতো আমার অনেক, যখন শুনছে আমার বাবু পেটে উনি আমার অনেক কিছু না খাওয়াইতো, কিন্তু স্বামীর ই পাই না, শ্বশুর দিয়ে কি করবো।
ওকে,
পরে আমি ওখান থেকে ওই দিন আমার শ্বশুরে আমার একা রেখে গেছে, রাখতে চায় না। আমি বই পড়তাছি নিয়ে, একটা বই পড়তাছি, একটা নামার শিকার বই আর একটা গল্পের বই, দুইটা নিয়ে আমি কই আমি বই পড়ি একা একা থাকতে পারবো মনে যান দোকানে। আমার শ্বশুর দোকানে গেল, আমি এদিক দিয়ে লাকিস নিয়ে বের হয়ে
গেলাম।
হ্যাঁ, 300 টাকা ছিল আমার শ্বশুরের বিছনার নিচে, আর আমার কাছে ছিল ওই যে চাষি শাশুড়ি দিছে 500 টাকা, তখন ছিল এই 800 টাকা নিয়ে আমি ভেঙে গেলাম। পরে ঢাকা আসলাম, আইসা আমার বুঞ্জামাইর কাছে আসলাম, পরে বুঞ্জামাই কলো কিল্লি গাইলি, পরে কইলাম এই কথা যে বুঞ্জামাই বিয়ে দিছে, হ্যাঁ রে ধৈরা সেই মার, এই পাগলের কাছে তুই বিয়ে দিছিস কেন, আর আমগরে না জানায় বিয়ে দিছিস কেন। আমার বিয়েতে কিন্তু সেই দুমদার একটা অনুষ্ঠান হয়েছিল, খুবই গরিব আমরা। তারপরও আমার খুব ইচ্ছা ছিল যে ইস্টিস মিষ্টি সাজায় সুন্দর করে বিয়ে দেবে,
ওভাবে হয়েছিল।
তারপরে মারার পরে তখন আমি আব্বার কবর দেখতে বাড়িতে গেছি, যাওয়ার পরে যাইয়া 2-3 দিন থাইকা বাড়িতে আব্বার কবর টবর জিয়ারত করে আসলাম ঢাকা। আইসা আবার এই আশুলিয়া চাকরি নিলাম। প্রথম দিন গেছি, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটার নাম হচ্ছে শারমিন। তো আমি ওখানে ভাত নিয়ে যাইতাম, ওখানে লাঞ্চ কইরা ঘুমায় থাকতাম। পরে মেয়েটা 2-3 দিন আগে আসে, আইসা আমি খুব ঘামায় যাইতাম, ওই মেয়েটা ওর উন্না দিয়া ঘাম মুসা দিয়ে আমার গালে চুমা দিত।
এতো সেই আবাসী সুমার মতো একটা ঘটনা।
হ্যাঁ, ওই মেয়েটা তো দেওয়ার পরে 1-2-3 দিন তো মেয়েটার সাথে বান্ধবী হয়। পরে ওই মেয়েটা এরকম করলো, পরে মেয়েটার সাথে বান্ধবী বেশ ভালো। একদিন দেখি মেয়েটার নাম্বারে 2টা মেসেজ, 2 নাম্বারে 2টা মেসেজ। পরে আমি বললাম, শারমিন তোমার এত মেসেজ কে পাঠায়? পরে বলতেছে, শরীফা নামে একটা মেয়ে আছে, ওইটার আমি মা বানাইছি, ওই মা পাঠায় এই মেসেজ। আমি বলি, মা কি এসব ধরনের মেসেজ পাঠায় নাকি, তুমি কি বুঝাই? মানে যেমনি পিম্পির কথা, আম খাও জাম খাও, এ কত কি যেমন আজে বাজে লেখা,
আরেকটা মেয়ে পাঠাচ্ছে এসএমএস।
হ্যাঁ, পরে ওই 2টা নাম্বার আমি নিলাম, নেওয়ার পরে 1টা নাম্বারে ফোন দিছি, দেওয়ার পরে বলি এইটা কি শরীফার নাম্বার? পরে ওই শারমিনের ভাবির নাম আবার শরীফা, আবার ও যার মা বানাইছে তার নামও শরীফা। পরে বলে কি, শরীফা কি এখানে থাকার কথা নাকি আশুলিয়া কুমকুমারি থাকার কথা? ও মনে করছে আমি শারমিনের ভাবি শরীফারে খুঁজতেছি। তা যাক, তখন আমার আম্মার ক্যান্সার, মানে ডাক্তার কাছে নিছি, নেওয়ার পরে অনেক চিকিৎসা টিকিৎসা করার পর ধরা পড়ছে ক্যান্সার, কেমোথেরাপি দেওয়া লাগবে। কেমোথেরাপি দিতে 3 সপ্তাহ পর পর 21,000 টাকা করে লাগবে কেমোথেরাপি দিতে। তখন আমি তো হাজবেন্ডের কাছ থেকে চলে আসি ওখান থেকে, তাই আমি চাকরি করতেছি, টাকা জমাইয়া একবার আমার আম্মার কেমোথেরাপি দিছি। দেওয়ার পরে আমার আম্মা মোটামুটি সুস্থ হয়েছে, আমার আম্মা অসুস্থ তো সেই জন্য একদিন সকালবেলা ফজরের সময় ওইটা নামাজ পড়া একটা মেসেজ লিখছি, আমার আম্মা অসুস্থ দেখা যে যে বান্ধবীরা আছে কিংবা ফ্রেন্ড যারাই আছে অনেকের কাছে মেসেজটা পাঠিয়েছি, আমার আম্মার জন্য দোয়া চাইছি। পরে যাক, একটা ছেলে, ওই ছেলেটা যে ছেলেটা শারমিনের মোবাইল থেকে নাম্বার নিয়ে ফোন দিছি, ওই ছেলেটা ফোন দিছে, একটা মেয়ের দিয়া ফোন দেওয়া হয়েছে, ঈদের দিন ফোন দেওয়া হয়েছে। আমি তখন গোসল করতে গেছি, ফোনটা আমার আম্মা রিসিভ করছে, আমার আম্মা মনে করছে ডাক্তার মহিলা ফোন দিছে, কয় মা 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 ডাক্তার মহিলা ফোন দিছে, আমার কইতাছে মামা। পরে নাম্বারটা দেখে দেখি ওই নাম্বার, পরে আমি বলে গোসল করতেছি বিজি আছি, পরে উনি ফোনটা রেখে দিল। পরে ঈদের পরে আমার আম্মারে আবার কেমোথেরাপি দেওয়ালাম, পরে ওই ছেলেটার সাথে আরেকদিন ফোন দিছে, ফোন দিয়ে উনি আমার অ্যাড্রেস জানতে চায়। পরে আমি বললাম যে আমার নাম সুমাইয়া, দেশের বাড়ি ভোলা, এর বেশি কিছু আর জানতে চাই না। গেল, পরে একদিন ফজরের সময় নামাজ পড়তে উঠছি, নামাজ পড়তে উঠা একটা ই লেখছি, ওঠো 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 মুমিন, পড়ো নামাজ, সময় যাবে চইলা, রোজ হাসরে কি জব দিবা নামাজের লাগিয়া। এই মেসেজটা পাঠায় ওই ছেলেরে আর 2-3টা মেয়েরে। পাঠানোর পর ছেলেটা আবার ওই দিন ফোন দিছে, এভাবে করতে করতে ছেলেটার সাথে একটা রিলেশন হয় আমার। ছেলেটা আমার সাথে খুবই একটা, মানে এত চাপা মারে যা বলার বাহির।
কিরকম?
ও দেখতে খুবই হ্যান্ডসাম।
আচ্ছা,
জীবনে কখনো কষ্ট কারে কয় চোখে দেখে নাই,
নিজেই বলতেছে এগুলো,
ও নিজে বলতেছে। তা আমি বলছি, ভাই আমি দেখতে হ্যান্ডসাম না, আমার আগে একটা বিয়ে হয়েছে, আমার বাচ্চাও নষ্ট করছি আমি।
আচ্ছা, বাচ্চাটা কি ফাইনালি নষ্ট করে ফেললেন পরে?
হ্যাঁ, মানে ঢাকা আসার পরে একটু পিছনে যাই, আমার আম্মা নষ্ট করতে বসছে, আমি নষ্ট করতে চাই না। মানে এমআর করানো হয়েছে, আমার মানে খুবই লাগছে, আমি নষ্ট করতে চাই না। আমার মা বলতেছে আমার বুঞ্জামেরা আছে, বুঞ্জামেরা হেরে অনেক খারাপ কইবে যে আপনার মাইয়া বাচ্চা পেড়ে নিয়ে আয়া পড়ছে জামের ঘর থেকে, এর লিগে আমার মা কইছে ফালাই দিছি। পরে ফালাই দেওয়ার পরে এই ছেলের সাথে যখন ই হইলো, তখন ও মানে এত চাপা মারতেছে। তারপর আমি বলতেছি, ভাই আমার একটা চোখের সমস্যা, আমার একটা হাত ভাঙ্গা,
বললেন
হ্যাঁ মানে আমার একটা বিয়েও হয়েছে, বাচ্চাও নষ্ট করছে। আমি মানে অগ্রিম বানায়া বললাম, ছেলে বলে তোমার যদি 10টাও বিয়ে হয় আমি তোমার বিয়ে করবো।
দেখা সাক্ষাৎ হয় না?
ও দেখছে আগে আমারই, এই অফিসে দেখছে, কিন্তু আমি দেখি নাই জীবনেও। ওর এইটা বলছে, ও আমার মার সাথে কথা বলছে, আমি ওর মার সাথে কথা বলছি, ওর মাও রাজি, আমার মাও রাজি। তো এখন আমি আমার ওই বোনের বাসায় গেছি আবার কুয়াকাটা, যাওয়ার পরে ওই যেখানে বিয়ে হয়েছে আমার বরিশাল, ওই স্বামীর নাম হচ্ছে হিরণ।
আচ্ছা,
ওর বাবা মা গার্জিয়ান সবাই গেছে, ওরা শুইনা যায়া সবাই অনেকেই করতেছে যে মাল লো বাড়ি চললাম। পরে কয় তাহলে এই জায়গায় একটা ডিসিশন করে থুয়া যাবি, হয় বাড়ি যাবি না এই জায়গায় ডিভোর্স দিয়া থুয়া যাবি ওরে। তা আমি কয় আচ্ছা দিমু, পরে আমি এই ছেলেটার কাছে ফোন দিছি, এই ছেলে আমার বিয়ে করবে, চলে আসবে আর দুই দিন পরে, যে এখানে ওরা আসছে ডিপোজিট দিতে, ওই ছেলেটা তো আমি ডিপোজিট দেই নাই, এখন ওরা আসছে ডিপোজিট দিবো। ও বলে হ্যাঁ ডিপোজিট দাও, আমি তোমার বিয়ে করবো, আমি ঢাকা আসবোই। তো যাক ডিপোজিট দিলাম, দিয়া ঈদের পরের দিন গাড়িতে উঠলাম, ও গাড়িতে উঠছে ওর বাড়ি থেকে, আমি উঠছি আমার বোনের বাড়ি থেকে গাড়িতে, ওইটা ঢাকা আইসা দুজন নামলাম নবীনগর। ভাই কি বলবো, ছেলেটা দেখে আমার এত বিশ্রি লাগছে যা বলার বাহিরে। খুবই একদম নিম্ন পরিবারের মনে হয় সন্তান, খুবই কালো দেখতে, খুবই খাটো, একদম শরীরে হাড্ডি শুধু, আর আমি তখন দেখতে আরো অনেক সুন্দর ছিলাম। পরে দেখা আমি ওর দেখা জিদ্দে রাস্তার এই পার থেকে ওই পারে গেছি, তারপরে ছেলেটা আসছে এই পারে, ও বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসছিল আমার জন্য, কলা বাদাম টাদাম ওর মা অনেক কিছু দিয়ে দিছিল। কি বলবো, আমার মারে ফোন দিছি যে মা এই ছেলেটা তো আমার পছন্দ হয় না। পরে আমার মা কে পছন্দ হয় কি না হয় বাসায় নিয়ে আয় আগে, পরে মার বাসায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মারে দেখাইছি, মা এই ছেলে আমার পছন্দ না। পরে আমার মা আমার সান্ত্বনা দিল কি, যে মা কালা ফুলারা বৌরে অনেক ভালোবাসে, আর যে ফুলারা ব্যাড হোক বউ সুন্দর থাকে এই ফুলারা বৌরে ভালোবাসে। তা আমি করলাম আর সাথে কি করতে চাও, মা তোর এই ফুলার লগে বিয়ে বুঝতে হবে। তো যাক 2014 সালের অক্টোবরের 8 তারিখে
আবার বিয়ে হলো,
আবার বিয়ে হলো,
তৃতীয়বার বিয়ে হলো।
হ্যাঁ তৃতীয়বার বিয়ে। তবে প্রত্যেকটা বিয়ে যে করছি, প্রথম স্বামীর আগে ডিভোর্স দিয়ে নিছি, তারপর তো ডিভোর্স দিয়ে নিছি। তো যাক আবার বিয়ে হয়েছে, আসলে রুম নিছি, তখন ওই শারমিন শুনলো যে ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, ছেলেটা শারমিনের সাথে, শারমিনের মেসেজ দিত, শারমিনের পছন্দ করতো, কিন্তু শারমিন রাজি ছিল না।
আচ্ছা,
ও আমার বিয়ে করছে জিদ্দে, শারমিনের পছন্দ করতো, তো তো ও
এখানেও একটা চাতুরির মুখে পড়লেন। আপনি যেখানেই যাচ্ছেন একেবারে আপনার গল্পের মধ্যে এটাই আমরা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি, যে আপনাকে ভালোবাসছে সে একটা উদ্দেশ্য নিয়েই ভালোবাসছে,
উদ্দেশ্য নিয়েই ভালোবাসছে,
মানে ট্র্যাপে ফেলতে আপনাকে ভালোবাসছে।
হওয়ার পরে তিন মাস, এক মাস দুই মাস তিন মাস আমার স্বামী কাজ করেন, বাসায় বসে খায়, আমি তো বেতন পাইতেছি, আমার মা ওই দিকে ক্যান্সারে ভুগতেছে, চিকিৎসা করাইতে পারতেছি না, এদিকে স্বামী বৈশা খাইতেছে, স্বামীর বলি কাজ করতে, কাজ করে না, কাজ করো না খিলিগা, কাজ করতে ভাল লাগে না। পরে ও চাকরি নিল, এক মাস চাকরি করার পর পরে শারমিন কইতাছে তোমার ওই জায়গায় অশান্তি, আমার মাও আমার বাড়িতে নিয়ে যেতে চায়, চলো আমরা দুজন পলায়া যাই।
আবার সেই আর এক মেয়ে যে আপনাকে পালায় যেতে বললো,
হ্যাঁ পলায়া যাইগা, চলো পলায়া যাইগা। তারপরে বেতন পাইছি মাস মাসে, আমি পাইছি 11,000 টাকা বেতন, ওই পাইছে 10,000 টাকা, 21,000 টাকা নিয়ে আমরা দুইজন পলাইছি।
পলাইছেন?
হ্যাঁ, বেতন পাইয়া মিরপুর 1 নম্বর মাজার আছে, ওই মাজারে এসে উঠছি, ওই সময় মাজারে একদিন থাকছি, থাকার পরে আবার আশুলিয়া গেছি।
মাজারে থাকলেন কিভাবে?
মাজারে রাত্রে অনেক লোক থাকে।
আচ্ছা,
সেদিন আমরা মাজারে ছিলাম, পরে আবার আশুলিয়া গেছি, যাই আমরা অন্য জায়গায় গেছি, যাই পর ওখানে রুম নিছি, চাকরি নিছি। হ্যাঁ, রুম নেওয়ার পরে শারমিন আমার করলো কি, ওর মা অনেক কান্নাকাটি করে শারমিনের জন্য। পরে ওর মা কইতেছে, মা তুই খালি আমার সাথে একটু দেখা কর, মা আশুলিয়া গেছে, হয় দেখা কর, আমারে নিয়ে গেছে। তোর 10,000 টাকা আমি ওর পকেটে দিয়ে দিছি, 10,000 টাকা নিয়ে যাও, তোমার মোবাইলও নিয়ে যাও, যদি তোমার মা না আইতে দেয় তাহলে তোমার টাকাটা আমার কাছে থাকবে কেন। ও আমার কাছে ওই টাকাটা বালিশের নিচে লুকায় থেকে গেছে, মোবাইল আমার হাতে দিয়ে গেছে। পরে ওর মার সাথে দেখা করতে গেছে, ওর মা আর আইতে দেয়নি, আর আইতে দিবেই না, দিবেই না, পরে দিবে না কি করবো। পরে এই ওর জন্য অনেক ফোন টোন করি, ও কয় তুমি আমার তাবিজ করো, আমি তোমার কোন থেকে তাবিজ করবো। পরে ও আমার একটা ঠিকানা দিছে,
তাবিজ করবে মানে কি তাবিজ করবে,
মানে ওরে আমি ওর থেকে নিয়ে আসতাম, এই তাবিজ করতাম।
তো ও তো বাসায় ওকে আটকায় রাখা হয়েছে, তাবিজ করলে তো আর এমনি দরজা মধ্য থেকে বেরে চলে আসে,
ও বলে আসা যাবে, ওরকম তাবিজ করা যায়
তাই নাকি।
তা আমি ও একটা ঠিকানা দিছে, যাত্রাবাড়ি সাইনবোর্ড ঠিকানা দিছে, তা আমি অনেক টাকা ভাড়া দিয়ে ওখানে গেছি, যার পর উনি আমার কাছে 21,000 টাকা চায়।
আচ্ছা,
তা আমি কই ওর তাবিজ তুমি করার দরকার নাই, তোর পথে তুই থাকা আমার পথে আমি থাকি, যা। পরে স্বামীর কাছে আপুরছি, 7 মাস আসছি আলাদা। পরে ওই স্বামী আবার ফোন দিয়া যেমনি যেমনি হোক আবার আবার অ্যাডজাস্ট হয়েছি ওই স্বামীর সাথে। পরে অ্যাডজাস্ট হওয়ার পর আমার একটা বেবি পেটে আসে, বেবি পেটে আসার পরে অফিস চাকরি করি, তা আমি খুব খুশি হই বেবিটা পেটে আসাতে, খুবই খুশি হই যে বেবি হবে। পরে অফিস থেকে ছুটি পাইলাম, 3 মাস 20 দিন অফিস থেকে ছুটি পাইছি, টাকা পাইছি অফিস থেকে 20,000 টাকা পাইছি, পরে পাবো 20,000 টাকা। তা আমার স্বামী কোথায় শ্বশুর আমগো বাড়ি যাইবা বাচ্চা হওয়াইতে, তা আমি কোথায় আচ্ছা যাবো তুমগো বাড়ি, তা আমার শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজপুর, তো গেছি ওদের বাড়ি, যাই আমার বাচ্চাটা হইবে সিজারে, ওরা নিছে নর্মালি, সিজারে নেওয়া হইবে না, নর্মালি নিছে, যেভাবে হোক আমার বাচ্চা মারা গেছে,
মারা গেছে বাচ্চাটা।
হ্যাঁ, আরে আমার সেদিন আমার দুনিয়াতে আর কিছু নাই, আমি এত অনেক কষ্ট করছি বাচ্চাটা পেলে নিয়ে ভাই, আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি তখন বুঝছি যে বাচ্চার কি মর্ম, আমি তখন অনেক ই করছি, পরে আমার নেয়নি মেডিকেলে, আমি পাতা ঘুরা পয়লা যাই ওই দিন বাচ্চা হইবে, আমার স্বামী আমার কয় কি পর 6 মাসের কয়দিন পরে বুঝবি, আমার স্বামী কয় পরে সকালবেলায় কয় তোরা এখন রাত্রে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সকালবেলায় নিয়ে যাবো ডাক্তারের কাছে, আমি টাকা নিয়ে গেছি বাচ্চা সিজারে হইবে, এর লিগে আমি 20,000 টাকা নিয়ে গেছি, পরের বাচ্চাটা পরের দিন নর্মালি, মৃত বাচ্চা ই করাইছে,
বাচ্চাটা কি মানে পেট থেকে মৃত বের হইছে?
পেট থেকে মানে দায়ের কারণে বাচ্চাটা মারা গেছে, বলতে পারে নাই বাবার মতো। বাচ্চা অনেক বড় ছিল তো, তা আমার হারুনের মতো
ইচ্ছে কষ্ট তো আর মার কিছু নাই। আহারে
পরে আমার বাচ্চা
প্রিয় শ্রোতা, মানে ওর জীবনে দেখেন একেবারে শুরু থেকেই মানে এখন পর্যন্ত কিন্তু ছলনার মুখোমুখি হয়ে সবকিছুই হারাইছে। এই যে একটা শেষ সম্বল ছিল নিজের শরীরের একটা সন্তান, সেই সন্তানটাও জন্মালো, জন্মানোর পরে দায়ের ভুলের কারণে যে বাচ্চাটা মারা গেল, মানে এটা কিভাবে সহ্য করে একটা মানুষ? মানে জীবন যে আসলেই কত দ্রুত রং বদলায়, জীবন যে আসলে কত দ্রুত জায়গা পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে। আজকের এই গল্পটা খুব ভালোভাবেই আমরা এটা দেখতে পেলাম। আমি জানি যে এই অবস্থায় গল্পটা বলা মানে এতক্ষণ কোথাও কান্নাকাটি করে নাই সুমাই, এত কিছু ঘটছে জীবনে, সবচেয়ে আদরের জায়গাটা, সবচেয়ে ভালোবাসার জায়গাটা সন্তান যে মায়ের কাছে। স্বামী হিসাবে যেটা দেওয়া দরকার কিছুই দেয়
ভালো ব্যবহারও করে না। কেমন মানে আমি ওরে কই তুমি আমার সাথে ঘরে খারাপ ব্যবহার করো, মানুষের সাথে আমার তুমি কইরা কথা বললো, তুই কইরা কথা বললো না। ও কয় তোর কি আপনি কইরা ঘুমো, আপনি কইরা ঘুমো, আমি কই আপনি কইরা না তুমি কইরা কও, মানুষের সাথে আমার লজ্জা লাগে, বুঝো না।
আজকে প্রিয় শ্রোতা আপনার সুমাইয়ের জীবনের গল্পটা শুনলেন এখানে, এবং জীবন যে কত ভয়াবহ হতে পারে এই গল্পটা অন্যতম একটা নমুনা। তার ওর জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছে। ওর কিছু অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করেছি, যে মেয়েদের প্রতি ওর ইন্টারেস্ট সবকিছু, তিনটে বিয়ে হয়ে গেল, তিনটা সন্তান পেটে আসছিল, একটা সন্তানও বাঁচাতে পারেনি, একটা মায়ের এসে বড় কষ্ট। এবং ওর মাও অসুস্থ,
মা ক্যান্সারে ভুগতেছে,
মার কি ক্যান্সার? কি ক্যান্সার?
মার পেটে খাদ্য নালীতে ক্যান্সার।
মানে মাকে দেখার মতো কেউ নেই, অন্য ভাই বোনরাও দেখে না?
না, সব বোনের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আর কেমনে দেখবো?
আচ্ছা, একমাত্র সুমাইয়াই মাকে দেখার চেষ্টা করে, মার আবার ক্যান্সার। আর ওর জীবনে যে ভুলগুলো ছিল, যে শেষ বিয়েটা, অবশ্য এটা পরিস্থিতির শিকার যে একটা ছেলেকে না দেখেই বিয়ে করে ফেলছে, ফোনে শুনেছে অনেক সুন্দর ছেলেটা, ও তাতে বিশ্বাসও রেখেছিল এবং তার ফলে কি হয়েছে সেটা তো শুনলেনি। তারপরে ফ্যামিলিরও কিছু ভুল ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় বিয়েটা যেখানে হলো সেখানে ছেলেটাকেও তার বোন, বোনের জামাই, এরা দেখার সুযোগ থাকা সত্ত্বেও দেখেনি, জোরপূর্বক বিয়ে দিয়ে দিল। এটা একটা ফ্যামিলির একটা স্বার্থ ছিল। এর পিছনে আরেকটা কারণ ছিল প্রথম বিয়ে, এবং প্রথম বিয়েটা ওর সবচেয়ে বড় ভুল ছিল। ওর বান্ধবী, প্রিয় বান্ধবীকে, ওর প্রিয় বান্ধবী এবং ও একই হাজবেন্ডের ঘর করবে, কারণ ওই বান্ধবীকেও ভালোবাসে, এই হাজবেন্ডটা এখানে ইম্পর্টেন্ট না। ওর এই অনুভূতিটা, আচ্ছা ও এখন নেই,
এবং আপনার সাথে বিয়ে হয়েছে, এখন ওই ঘরে বাচ্চা,
আপনার সাথে যোগাযোগ নাই?
আমার সাথে এখনো যোগাযোগ আছে, আমি আজকে ওর সাথে কথা বলছি।
আচ্ছা, কি কথা বলছেন এখন? কি কথা?
এমনি জিজ্ঞাসা করছি কেমন আছো সুমা, বলে হ্যাঁ ভালো আছি। পরে আমি ওরে বলি যে সুমা তুইও আজ ওদের ভাত খাইলি না, আর আমারও ও প্রথম স্বামী ছিল, তুইও আমারে ওর ভাত খাইলি দিলি না, পরে কো না খাইছো ভালো করছো, ও খারাপ আছে তুমি জানো না, তোমার জীবন এখন ভালো হয়েছে।
আচ্ছা, ওর প্রতি একটা মেয়ের প্রতি একটা মেয়ের যে অনুভূতি থাকার কথা, ওর অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল। এদেরকে একভাবে আখ্যায়িত করা হয় সমাজে, সুমাইয়া সেই রকম কিনা আমি ঠিক জানি না। যাই হোক, সবকিছু মিলে সমস্তই ওর ভুল ছিল, এবং মানুষের ভুলের সূত্রপাত হয় কিন্তু ওই ফ্যামিলি থেকেই। ফ্যামিলির টোটাল একটা পরিস্থিতি যদি থাকে, যেখানে অভাব অনাহার, সেখানে খাবার জোগাড় করাটাই মূল ইম্পর্টেন্ট বিষয়, সেখানে বাবা মার গাইডেন্সটার অভাব থাকে, বাবা মা অল্প শিক্ষিত অশিক্ষিত হলে সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা যতই জীবনের গল্প শুনেছি, যত ভুলের দিকে আমাদের ভিকটিমরা গেছেন, তার উৎপত্তিটা কিন্তু ফ্যামিলি ছিল। সো মূল জায়গাটা যেটা, শিক্ষার জায়গাটা হচ্ছে ফ্যামিলি। সো ফ্যামিলির জায়গাটাকে আমাদের সবাইকে ঠিক করতে হবে, এবং ওর জন্য দোয়া করবেন প্লিজ। ও জীবনে এখানে এসে, এই পর্যায়ে এসে একটা জিনিসই চায়, একটা সন্তান। সবকিছু হারানোর মা, সব হারা এক মায়ের একমাত্র আকুতি হচ্ছে একটা সন্তান, একটা সন্তান যেন ওর বুক জুড়ে আসে। এই শুভকামনা রইল ওর প্রতি আমাদের। আগামী বুধবারে আরও একটা জীবনের গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.